This track was downloaded from FusionBD.com.
Quash. Quash. Since you never said anything, someone will be dashing me. আজকে আপনাদের সঙ্গে সবসময় থাকি আছি হিসাবে। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাকে কোথায় কিভাবে এস এম এস পাঠাতে হবে। 221-এ আপনি যে কোনো মোবাইল থেকে আমাকে এস এম এস পাঠাতে পারেন। যেটা করতে হবে, মেসেজ অপশানে গিয়ে ABC লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন সেটা লিখে নাম সহ পাঠিয়ে দেবে। আর অনেক বন্ধু ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন আমাকে SMS, শুরুতেই জন্মদিনের শুভেচ্ছা ভৌতিক রাকিব পাঠিয়েছেন। ভৌতিক রাকিব, আমার জন্মদিন আগামীকালও নয়, আগামী পরশু। আর মাহমুদুল আমিন ইকতার লিখেছে কাজীপাড়া সন্দীপ থেকে, হাই শামিন আপু, দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ কাজী আফাজউদ্দিন আইডিয়াল স্কুল হাই স্কুল। আচ্ছা, তুমি আমাকে কোনো একটা অকেশনে ইনভাইট করতে চাচ্ছো স্কুলের, আর এত দূরে কি করে যাবো জানি না, কিন্তু অনেক খুশি হয়েছি আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আর স্মৃতি লিখেছে, হাই আপু কেমন আছো, আমি তোমাদের নিয়মিত শ্রোতা, বাট আজ প্রথম SMS করলাম, বাহ খুব খুশি হচ্ছে সে কারণে। তারপরে আরো লিখেছে অনিক বাসাবো থেকে, লিখেছে আই লাভ কুয়াশা। আমি আশা করছি আজ ফার্স্ট গল্পটা ভালো হবে, মোহাম্মদ রাকিবুল আলম ফ্রম মঠবাড়িয়া। আরো লিখেছে সোহেল রানা কেরানীগঞ্জ থেকে, শামিন আপু তুমি কেমন আছো, আমি অন্তর রায়হান ইয়াসিন অনিক সবাই মিলে বাড়ির ছাদে বসে শুনছি, অনেক ঠান্ডা লাগছে তবু শুনছি। আর দাউদকান্দি থেকে লিখেছে, আমি শুভ রানা, আমার SMS-টা পড়ো না কেন শামিন আপু, তুমি অনেক ভালো কথা বলো, লাভ ইউ। আচ্ছা, লাভ ইউ টু শুভ রানা। আর SMS এই পড়লাম, কিন্তু গল্প চলাকালীন সময় কিন্তু SMS পড়া যাবে না, গল্প শেষ করে একবার ফিরে এসে তারপর পড়তে হবে। আর জানিয়ে দেবো এখন এয়ারটেল দিচ্ছি বন্ধ কানেকশন আধা পয়সা প্রতি সেকেন্ড রেট এয়ারটেলে, আর অন্য অপারেটরে থাকছে 1 পয়সা প্রতি সেকেন্ড রেট। তাছাড়া সাথে পাচ্ছ ফ্রি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, অফারটি পেতে ডায়াল করো *222*#, তাহলে দেরি না করে অন করো তোমার বন্ধ এয়ারটেল কানেকশন, আর কথা বলো আধা পয়সা প্রতি সেকেন্ড রেটে। আর আজকের কুয়াশার যে প্রথম গল্প সেটা শুরু করছি। আজকের গল্পের নাম সদানন্দের খুদে জগৎ, সত্যজিৎ রায়ের লেখা, পড়াশোনা বেশ হেতু। প্রথম পর্ব এখন শুনবো, তারপর বিরতি নিয়ে পরের পর্ব, সঙ্গেই থাকো।
আজ আমার মনটা বেশ খুশি খুশি, তাই ভাবছি এই বেলা তোমাদের সব ব্যাপারটা বলে ফেলি। আমি জানি তোমরা বিশ্বাস করবে, তোমরা তো আর এদের মতো নও, এরা বিশ্বাস করে না, এরা ভাবে আমার সব কথাই বুঝি মিথ্যে আর বানানো। আমি তাই আর এদের সঙ্গে কথাই বলি না। এখন দুপুর, তাই এরা কেউ আমার ঘরে নেই, বিকেল হলেই চলে আসবে। এখন আছি কেবল আমি আর আমার বন্ধু লাল বাহাদুর, লাল বাহাদুর সিং। উফ, কাল কি ভাবনাটাই ভাবিয়েছিল ও আমাকে, ও যে আবার ফিরে আসবে তা তো ভাবতেই পারি। ওর ভীষণ বুদ্ধি, তাইও পালিয়ে বেঁচেছে, অন্য কেউ হলে এতক্ষণে মরে ভূত হয়ে যেত। এই দেখো, বন্ধুর নামটাই বলে দিলাম, আর আমার নিজের নামটাই বলা হলো না। আমার নাম শ্রী সদানন্দ চক্রবর্তী, শুনলেই দাড়িওয়ালা বুড়ো বলে মনে হয়, তাই না? আসলে আমার বয়স কিন্তু মাত্র 13। নাম যদি বুড়োটে হয় তা সে আমি কি করব, আমি তো নিজের নাম নিজে দেইনি, দিয়েছিল আমার ঠাকুমা। অবশ্য উনি যদি আগে থেকে টের পেতেন যে নামটার জন্য আমাকে মুশকিল হবে, তাহলে নিশ্চয়ই অন্য নাম দিতেন। উনি তো আর জানতেন না যে সবাই খালি আমার পেছনে লাগবে আর বলবে, তোর নাম সদানন্দ, তবে তুই এমন গোমরা ভূত কেন রে? মুখে হাসি বুঝি তো কুষ্টিতে নেই। সত্যি, এদের যদি একটু বুদ্ধি থাকে, খালি খ্যাক খ্যাক করে খ্যাক শিয়ালের মতো হাসলেই বুঝে আনন্দ বোঝায়। সব রকম আনন্দে কি আর হাসা যায়, নাকি হাসা উচিত? যেমন ধরো তুমি হয়তো কিছু না ভেবে মাটিতে একটা কাঠি পুঁতেছ, আর হঠাৎ দেখলে একটা ফড়িং খালি খালি উড়ে এসে কাঠির ডগায় বসল। এটা তো ভীষণ মজার ব্যাপার, কিন্তু তাই বলে তুমি সেটা দেখে যদি হো হো করে হাসো তাহলে তো লোকে পাগল। যেমন আমার এক পাগলা দাদু ছিলেন, আমি অবশ্য তাকে দেখিনি, কিন্তু বাবার কাছে শুনেছি তিনি নাকি কারণ টারণ না থাকলেও হো হো করে হাসতেন। এমনকি শেষে যখন পাগলামি খুব বাড়ার দরুন বাবা, ছোট কাকা, অবিনাশ কাকা এরা সবাই মিলে তাকে শেকল দিয়ে বাঁধছিল, তখনও নাকি তার হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড়। আসল কথা কি জানো, আমি যেসব জিনিসে মজা পাই সেসব জিনিস হয়তো বেশিরভাগ লোকের চোখেই পড়ে না। আমার বিছানায় শুয়ে শুয়েই তো কত মজার জিনিস আমি দেখি। মাঝে মাঝে জানলা দিয়ে শিমুলের বিচি ঘরে উড়ে আসে, তাতে লম্বা রোয়া থাকে, আর সেটা এদিক ওদিক সন্ধ্যা ভেসে বেড়ায়, সে ভারী মজা। একবার হয়তো তোমার মুখের কাছে নেমে এলো আর তুমি ফু দিতেই ফুস করে চলে গেল কড়ি কাছের কাছে। আর জানলার মাথায় যদি একটা কাক এসে বসে, তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে তো ঠিক যেন মনে হয় সার্কাসের সং। আমি তো কাক এসে বসলেই নাড়াচাড়া বন্ধ করে কাঠ হয়ে পড়ে থাকি, আর আর চোখ দিয়ে কাক বাবাজির তামাশা দেখি। অবশ্য আমায় যদি জিজ্ঞেস করো যে সবচেয়ে বেশি মজা কিসে পাই, তাহলে আমি বলবো পিঁপড়ে। এখন অবশ্যই শুধু মজা বললে ভুল হবে, কারণ এখন না থাক, আগেই যদি আশ্চর্য ব্যাপারগুলো বলে দিই তাহলে সব মাটি হয়ে যাবে। তার চেয়ে বরং শুরু থেকেই বলি, আজ থেকে প্রায় এক বছর আগে আমার একবার খুব জ্বর হয়েছিল। সেটা যে নতুন জিনিস তা নয়, জ্বর আমার প্রায় হতো, সর্দি জ্বর। মা বলতেন সকাল সন্ধে মাঠে ঘাটে ভিজে মাটি আর ভিজে ঘাসে বসে থাকার ফল হচ্ছে এই জ্বর। অন্যবারের মতো এবারও জ্বরের প্রথম দিকটা বেশ ভালো লাগছিল, কেমন একটা শীতশীত ভাব। তাছাড়া স্কুল কামাইয়ের মজা তো আছেই। বিছানা শুয়ে জানালার বাইরে মাদার গাছটায় একটা কাঠবিড়ালির খেলা দেখছিলাম। এমন সময় মা এসে একটা খুব তেতো ওষুধ খেতে দিলেন। আমি লক্ষ্মী ছেলের মতো ওষুধটা খেয়ে ঝকঝক করে গ্লাস থেকে খানিকটা জল খেয়ে বাকি জলটা কুলকুচি করে জানালা দিয়ে ফেলে দিলাম। মা খুশি হয়ে ঘর থেকে চলে গেলেন। তারপর চাদরটা ভালো করে টেনে মুড়ি দিয়ে পাশ বালিশটা জড়িয়ে আরাম করে শুতে যাব, এমন সময় একটা জিনিস চোখে পড়ল। দেখলাম কুলকুচির খানিকটা জল জানলার উপর পড়েছে, আর সেই জলে একটা ছোট্ট কালো পিঁপড়ে ভীষণ হাবুডুবু খাচ্ছে। ব্যাপারটা এমন অদ্ভুত লাগলো যে আমি আরো ভালো করে দেখবার জন্য আমার চোখ দুটো পিঁপড়ের একদম কাছে নিয়ে গেলাম। দেখতে দেখতে হঠাৎ কিরকম যেন মনে হলো, পিঁপড়েটা পিঁপড়ে নয়, সেটা একটা মানুষ। না শুধু মানুষ নয়, সেটা যেন ঝন্টুর জামাই বাবু। মাছ ধরতে গিয়ে কাদায় পিছলে পুকুরে পড়ে গেছেন, আর ভালো সাঁতার জানেন না বলে খাবি খাচ্ছেন আর হাত পা ছুটছেন। মনে পড়ল ঝন্টুর জামাইবাবুকে বাঁচিয়েছিল ঝন্টুর বর্দা আর ওদের চাকর নরহরি। যেই মনে পড়া অমনি ইচ্ছে হলো আমিও পিঁপড়েটাকে বাঁচাই। জ্বর নিয়ে তড়াক করে বিছানা থেকে উঠে পাশের ঘরে ছুটলাম। সেখানে বাবার রাইটিং প্যাড থেকে খানিকটা ব্লটিং পেপার ছিঁড়ে নিয়ে এক দৌড়ে ঘরে ফিরে এসে এক লাফে খাটে উঠে ব্লটিং পেপারের টুকরোটাকে জলে ছেঁকিয়ে দিলাম। ঠেকাতেই চো করে সব জলটুকু কাগজে উঠে এলো। আর পিঁপড়েটা হঠাৎ বেঁচে গিয়ে কেমন জানি থতমত খেয়ে দু একবার এদিক ওদিক ঘুরে সোজা নর্দমার ভিতর চলে গেল। সেদিন আর পিঁপড়েটা আসেনি। পরের দিন জ্বরটা বাড়ল। দুপুরের দিকে মা কাজটা সেরে ঘরে এসে বসলেন।
ট্যাপ ট্যাপ করে জানলার দিকে চেয়ে আছিস কেন? এত জ্বর, ঘুম আসুক বা না আসুক একটু চোখ বুঝে চুপ করে পড়ে থাক না।
মাকে খুশি করবার জন্য চোখ বুঝলাম, কিন্তু মা বেরিয়ে যেতেই আবার চোখ খুলে নর্দমার দিকে দেখতে লাগলাম। বিকেলের দিকে সূর্য যখন প্রায় মাদার গাছটার পিছনে চলে এসেছে, তখন দেখি একটা পিঁপড়ে নর্দমার ফাঁক দিয়ে উঁকি মারছে। হঠাৎ সেটা সুরুত করে বাইরে এসে জানালায় পায়চারি আরম্ভ করে দিল। এটা সেই কালকে নাকানি চোবানি খাওয়া পিঁপড়েটা। আমি বন্ধুর কাজ করেছিলাম সেটা মনে রেখে সাহস করে আবার আমার কাছে এসেছে। আমার আগে থেকেই ফোন দিয়ে আটা ছিল। ভাড়ার ঘর থেকে লুকিয়ে এক চিমটা চিনি এনে কাগজে মুড়ে আমার বালিশের পাশে রেখে দিয়েছিলাম। তার থেকে একটা বেশ বড় দানা বার করে জানালার উপরে রাখলাম। পিঁপড়েটা হঠাৎ থমকে গেল। তারপর আস্তে আস্তে দানাটার কাছে গিয়ে সেটাকে বার কয়েক এদিক থেকে ওদিক গুটিয়ে দেখল। তারপর হঠাৎ কি জানি ভেবে বউ করে ঘুরে নর্দমার ভিতর চলে গেল। আমি ভাবলাম, বাহ, এমন সুন্দর খাবার জিনিসটা দিলাম, আর পিঁপড়ে ভাইয়া সেটা ফেলে ফেলে উঠাও, তাহলে আসবারই বা কি দরকার ছিল। কিছুক্ষণ পরেই ডাক্তারবাবু এলেন, এসে আমার নাড়ি দেখলেন, জিভ দেখলেন, আর বুকে পিঠে স্টেথোস্কোপ লাগিয়ে দেখলেন। দেখে থেকে বললেন, তেতো ওষুধটা আরো দুবার খেতে হবে, তাহলে দুদিনের মধ্যে তোমার জ্বর সেরে যাবে, বুঝছো? আমার তো শুনেই মন খারাপ হয়ে গেল। জ্বর ছাড়া মানে স্কুল, আর স্কুল মানেই দুপুরটা মাটি। দুপুর বেলাতে যে যত পিঁপড়ে আসে আমার জানালা দিয়ে। যাই হোক, ডাক্তারবাবু ঘর থেকে বেরোনো মাত্র জানলার দিকে চাইতেই আমার মন আবার ভালো হয়ে গেল। এবার একটা নয়, একেবারে সার বাঁধা পিঁপড়ের দল বেরিয়ে আসছে নর্দমা দিয়ে। নিশ্চয়ই সামনের পিঁপড়েটা আমার চেনা পিঁপড়ে, আর নিশ্চয়ই ওই গিয়ে চিনির খবরটা দিয়ে অন্য পিঁপড়েগুলোকে সঙ্গে করে নিয়ে এসেছে। কিছুক্ষণ চেয়ে থাকতেই পিঁপড়ের বুদ্ধির নমুনাটা নিজে চোখে দেখলাম। পিঁপড়েগুলো সবাই একজোটে চিনির দানাটাকে ঠেলতে ঠেলতে নর্দমার দিকে নিয়ে চলল। সেদিকে মজার ব্যাপার, তা না দেখলে বোঝা যাবে না। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি যদি পিঁপড়ে হতাম তাহলে নিশ্চয়ই শুনতাম ওরা বলছে, মারো জোয়ান হেইয়ো, অর্ভিথোরা হেইয়ো, চলো ইঞ্জিন হেইয়ো। জ্বর ছাড়ার পর প্রথম কয়েকদিন স্কুলে খুবই খারাপ লাগতো। ক্লাসে বসে খালি খালি আমার জানালার কথা মনে হতো। না জানি কত রকম পিঁপড়ে সেখানে আসছে আর যাচ্ছে। অবশ্য আমি আসার আগে রোজই দুই তিনটে চিনির দানা জানালার রেখে আসতাম, আর বিকেলে ফিরে গিয়ে দেখতাম সেগুলো আর নেই। ক্লাসে আমি বেশিরভাগ দিন বসতাম মাঝখানের একটা বেঞ্চিতে। আমার পাশে বসত শীতল। একদিন পৌঁছতে একটু দেরি হয়েছে, আর গিয়ে দেখি শীতলের পাশে ফোরি বসে আছে। আমি আর কি করি, পেছনের দিকের দেয়ালের সামনে একটা খালি জায়গা ছিল, সেখানে বসলাম। টিফিনের আগের ক্লাসটা ছিল ইতিহাসের। হারাধন বাবু তার সরু গলায় হ্যানিবলের বীরত্বের কথা বলছিলেন। হ্যানিবল নাকি কার্থেজ থেকে সৈন্য নিয়ে পুরো আল্পস পাহাড়টা জিঙিয়ে ইতালি আক্রমণ করেছিল। শুনতে শুনতে হঠাৎ কিরকম জানি মনে হলো যে হ্যানিবলের সৈন্য এই ঘরের মধ্যেই রয়েছে, আর আমার খুব কাঁচ দিয়েই চলছে তারা। এদিক ওদিক চাইতেই আমার পেছনের দেয়ালে চোখ পড়ল। দেখলাম একটা বিরাট লম্বা পিঁপড়ের লাইন দেয়াল দিয়ে নেমে আসছে, ঠিক সৈন্যের মতো সারি সারি অসংখ্য কালো কালো খুদে পিঁপড়ে। এক জানা একভাবে চলছে তো চলছেই। নিচের দিকে চেয়ে দেখি মেঝের কাছে দেয়ালে একটা ফাটল, আর সেই ফাটল দিয়ে পিঁপড়েগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে। টিফিনের ঘন্টা পড়তেই দৌড়ে চলে গেলাম বাইরে, আমাদের ক্লাসের পিছন দিকটায়। গিয়ে সেই ফাটলটা খুঁজে বের করলাম। দেখলাম পিঁপড়েগুলো ফাটল দিয়ে বেরিয়ে ঘাসের ফাঁক দিয়ে সোজা চলছে পেয়ারা গাছটার দিকে। পিঁপড়ে লাইন ধরে গিয়ে পেয়ারা গাছের গুড়ির কাছেই যে জিনিসটা বেরুলো সেটাকে দুর্গ ছাড়া আর কি বলবো। স্পষ্ট দেখলাম একটা দুর্গের মতো উঁচু মাটির ঢিবি, তার তলার দিকে একটা গেট, আর সেই গেট দিয়ে সার বেঁধে ভিতরে ঢুকছে পিঁপড়ের সৈন্যদল। আমার ভীষণ ইচ্ছে হলো দুর্গের ভিতরটা একটু দেখি। পকেটে আমার পেন্সিলটা ছিল, তার জগাটা দিয়ে ঢিবির উপরের মাটিটা আস্তে আস্তে একটু একটু করে সরাতে লাগলাম। প্রথমে কিছুই বেরোলো না, কিন্তু তারপর যা দেখলাম তাতে সত্যিই আমি অবাক। দুর্গের ভেতর অসংখ্য ছোট ছোট খুপরি, আর সেই খুপরির একটা থেকে আরেকটা যাবার জন্য অসংখ্য কিলবিলি সুড়ঙ্গ। কি আশ্চর্য, কি অদ্ভুত! এই খুদে খুদে হাত পা দিয়ে এরকম ঘর বানালো কি করে এরা? এত বুদ্ধি হলো কি করে এদের? এদের কি স্কুল আছে, মাস্টার আছে? এরাও কি লেখাপড়া শেখে, অঙ্ক কষে, ছবি আঁকে, কারিগরি শেখে? তাহলে কি মানুষের সঙ্গে এদের কোনোই তফাত নেই, খালি চেহারা ছাড়া? কই বাঘ ভাল্লুক, হাতি ঘোড়া, এরা তো নিজের বাড়ি নিজেরা তৈরি করতে পারে না, এমনকি ভুলোর মতো পোষা কুকুরও পারে না। অবশ্য পাখিরা বাসা করে, কিন্তু তাদের একটা বাসাতে আর কটা পাখি থাকতে পারে? এদের মতো দুর্গ বানাতে পারে পাখি, যাতে হাজার হাজার পাখি একসঙ্গে থাকবে? দুর্গের খানিকটা ভেঙে যাওয়াতে পিঁপড়েদের মধ্যে খুব গোলমাল পড়ে গিয়েছিল। আমার খুব কষ্ট হলো। মনে মনে ভাবলাম, এদের যখন ক্ষতি করেই ফেলেছি তখন এবার উল্টে করে উপকার করতে হবে, তা না হলে ওরা আমাকে শত্রু বলে ভাববে, আর আমি সেটা মোটেও চাই না। আসলে তো আমি ওদের বন্ধু। তাই পরদিন স্কুল যাবার সময় মা আমাকে যে সন্দেশটা খেতে দিয়েছিলেন তার অর্ধেকটা খেয়ে বাকিটা এক শালপাতায় মুড়ে প্যান্টের পকেটে নিয়ে নিলাম, স্কুলে পৌঁছে ক্লাসের ঘন্টা পড়ার আগে সেটা পিঁপড়ের ঢিবির পাশে রেখে এলাম। বেচারাদের নিশ্চয়ই খাবার খুঁজতে অনেক দূর যেতে হয়। আজ বাড়ি থেকে বেরিয়ে দেখবে খাবারের পাহাড়। এটা কিরকম উপকার হলো! এর কিছুদিন পরেই আমাদের গরমের ছুটি হয়ে গেল, আর আমারও পিঁপড়েদের সঙ্গে বন্ধুত্বটা বেশ ভালো জমে উঠল। পিঁপড়েদের দেখে তাদের বিষয়ে যেসব আশ্চর্য জিনিস জানতে পারছিলাম সেগুলো মাঝে মাঝে বড়দের বলতাম, কিন্তু ওরা কোনো গাই করতো না। সবচেয়ে রাগ হতো যখন ওরা আমার কথা হেসেই উড়িয়ে দিত। তাই একদিন ঠিক করলাম যে এবার থেকে আর কাউকে কিচ্ছু বলবো না, যা করব নিজেই করব, আর যা জানবো নিজেই জানবো। একদিন একটা ব্যাপার হলো, তখন দুপুরবেলা আমি ঝন্টুদের বাড়ির পাঁচিলের গায়ে একটা লাল পিঁপড়ের ঝিবির পাশে বসে পিঁপড়েদের খেলা দেখছি। অনেকে বলবে লাল পিঁপড়ের ঝিবির পাশে তো বেশিক্ষণ বসা যায় না, কারণ পিঁপড়েটা কামড়াবে। এটা ঠিকই যে আগে লাল পিঁপড়ের কামড় আমি খেয়েছি, কিন্তু কিছুদিন থেকে দেখছি ওরা আর আমাকে কামড়ায় না। তাই বেশ নিশ্চিন্ত মনে বসে পিঁপড়ের খেলা দেখছিলাম। এমন সময় হঠাৎ দেখি ছিকু আসছে। ছিকুর কথা আগে বলিনি, ওর ভালো নাম শ্রী কুমার, আমাদের ক্লাসেই পড়ে, কিন্তু আমাদের চেয়ে নিশ্চয়ই অনেক বড়, কারণ ওর গোফদারি বেরিয়ে গেছে। ছিকু খালি সর্দারি করে, তাই ওকে কেউ ভালোবাসে না, আমিও না। কিন্তু তাই বলে আমি কখনো ওর সঙ্গে লাগতে যাই না, কারণ আমি জানি যে ওর গায়ে খুব বেশি জোর। ছিকু আমায় দেখতে পেয়ে বলল,
ক্যাবলা ওখানে ওর পেতে বসে কি হচ্ছে?
আমি ছিকুর কথায় কান দিইনি, কিন্তু ও দেখলাম আমার দিকেই এগিয়ে আসছে। আমি পিঁপড়েগুলোর দিকে দেখতে লাগলাম। ছিকু আমার কাছে এসে আবার বলল,
কি হচ্ছে বলতো, তোর হাব ভাব দেখে তো সুবিধা লাগছে না রে।
আমি আর লুকোবার চেষ্টা না করে সত্যি কথাটাই বলে দিলাম। ছিকু শুনে দাঁত খিচিয়ে বলল,
পিঁপড়ে দেখছিস মানে, ওর মধ্যে আবার দেখবার কি আছে রে? আর পিঁপড়ে কি তোর নিজের বাড়িতে নেই যেখানে আসতে হবে?
আমার ভারী রাগ হলো, আমি যাই করি না কেন তোর তাতে কি? আমি বললাম, আমার দেখতে ভালো লাগে তাই দেখছি, পিঁপড়ের ব্যাপারে তুমি বুঝবে না, তোমার নিজের যা ভালো লাগে তাই করো, গিয়ে এখানে জ্বালাতে নেই কেন? ছিকু আমার কথা শুনে বিড়ালের মতো ফ্যাস করে উঠে বলল,
ও দেখতে ভালো লাগে না, পিঁপড়ে দেখতে ভালো লাগে, তবে দেখ।
এই বলতে বলতে আমি কিছু করবার আগেই ছিকু তিন লাথিতে পিঁপড়ের ঢিবিটা একেবারে থ্যাবড়া করে মাটির সঙ্গে মিশিয়ে দিল, আর সেই সঙ্গে কম করে বোধ হয় 500 পিঁপড়ে থেতলে চেতলে মরে একাকার হয়ে গেল। লাথি মেরেই ছিকু হাসতে হাসতে চলে যাচ্ছিল। এমন সময় আমার মাথার মধ্যে হঠাৎ কি জানি একটা হয়ে গেল। আমি এক লাফে ছিকুর পিঠের উপর ঝাঁপিয়ে পড়ে তার চুলের মুঠি ধরে তার মাথাটা দুম দুম করে 4-5 বার ঝন্টুদের পাতিলে ঠুকে দিলাম। তারপর ছিকুকে ছেড়ে দিতে সে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। আমি নিজে যখন বাড়ি ফিরলাম তার আগেই ছিকু এসে নালিশ করে গেছে। মা আমাকে প্রথমে মারেও নি বকেও নি, আসলে বোধ হয় মা বিশ্বাসই করে, কারণ আমি তো আগে কারোর গায়ে কখনো হাত তুলিনি। তাছাড়া মা জানতেন যে আমি ছিকুকে ভয় পাই, কিন্তু মা যখন আমাকে ব্যাপারটা জিজ্ঞেস করলেন তখন আমি মিথ্যে কথা বলতে পারলাম না। মা তো শুনে অবাক, মা জিজ্ঞেস করলেন যে সত্যিই আমি ছিকুর মাথা ফাটিয়ে দিয়েছি কিনা। আমি বললাম হ্যাঁ দিয়েছি, শুধু ছিকু কেন, যে পিঁপড়ের বাসা ভাঙবে আমি তারই মাথা ফাটিয়ে দেবো। এটা শুনে মা সত্যিই রেগে গেলেন এবং আমাকে অনেকগুলো কিল চর মেরে ঘরের দরজা বন্ধ করে রেখে দিলেন। সেদিন শনিবার ছিল, বাবা তাড়াতাড়ি কোর্ট থেকে ফিরলেন। ফিরে মার কাছে সব শুনে আমার ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দিলেন। মার খাওয়ার জন্য আমার পিঠে একটু ব্যথা করলেও মনে কোনো দুঃখ ছিল না, আমার কেবল দুঃখ হচ্ছিল ওই পিঁপড়েগুলোর জন্য। সেবার সাহেবগঞ্জের কাছে দুটো রেলগাড়িতে ভীষণ কলিশন লেগে শুনেছিলাম প্রায় 300 লোক মরে গিয়েছিল, আর আজ ছিকু তিন লাথিতেই এত পিঁপড়ে মরে গেল, কি অন্যায়! বিছানায় শুয়ে এসব ভাবতে ভাবতে মাথাটা কেমন ঝিমঝিম আর গাটা শিটশিট করতে লাগলো। আমি চাদরটা টেনে মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম। তারপর কখন ঘুমিয়ে পড়েছি জানি না, হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। খুবই সরু মিহি একটা শব্দ, ভারী সুন্দর, অনেকটা গানের মতো তালে তালে উঠছে আর নামছে। আমি এদিক ওদিক কান পেতেও কিছু বুঝতে পারলাম না যে শব্দটা কোন দিক থেকে আসছে। খুব দূরে কোথাও গান টান হচ্ছে বোধ হয়, কিন্তু এরকম গান তো এর আগে কখনো শুনিনি। এই দেখো, গান শুনতে শুনতে কখন যে এরই মধ্যে নর্দমা দিয়ে ইনি এসে হাজির হয়েছেন তা তো টেরই পাইনি। এবার ঠিক চিনলাম এ আমার সেই চেনা পিঁপড়ে যাকে জল থেকে বাঁচিয়েছিলাম। আমার দিকে চেয়ে সামনের দুটো পা মাথায় ঠেকিয়ে নমস্কার করছে। কি নাম দেয়া যায়? কালী, কেষ্ট, কালাচাঁদ, ভেবে দেখতে হবে। বন্ধু অথচ নাম নেই, সে কি করে হয়? আমি আমার হাতের তেলোটা চিত করে জানালার উপরে রাখলাম। পিঁপড়েটা সামনের পা দুটো মাথা থেকে নামিয়ে আস্তে আস্তে আমার হাতের দিকে এগিয়ে এলো। তারপর আমার কোরে আঙ্গুল বেয়ে হাতের উপর উঠে আমার তেলোর হিজিবিজি মাপের নদীর মতো লাইনগুলোর উপর দিয়ে চলে ফিরে বেড়াতে লাগলো। এমন সময় দরজায় হঠাৎ খুট করে একটা শব্দ হতে আমি চমকে উঠলাম, আর পিঁপড়েটাও হুড়মুড়িয়ে হাত থেকে নেমে নর্দমার ভেতর চলে গেল। তারপর মা দরজা চাবি খুলে ঘরে এসে আমার এক বাটি দুধ খেতে দিলেন। আর আমার চোখ দেখে আর কপালে হাত দিয়ে বুঝতে পারলেন যে জ্বর এসেছে। পরদিন সকালে ডাক্তারবাবু এলেন, মা নালিশ করলেন যে সারা রাত ছটফট করেছি আমি আর কালি কালি বলেছি। মা বোধ হয় ভাবলেন যে আমি ঠাকুরের নাম করছিলাম। মা তো আর আসল ব্যাপারটা জানতেন না। ডাক্তারবাবু যখন আমার পিঠে স্টেথোস্কোপ লাগিয়েছেন তখন আমি আবার কালকের মতোই মিহি গলায় গান শুনতে পেলাম। এবার কালকের চেয়ে জোরে আর সুরটা বোধ হয় একটু অন্যরকম। আর ঠিক মনে হলো যেন জানালার দিক থেকে গানটা আসছে, কিন্তু ডাক্তারবাবু চুপ করে থাকতে বলছিলেন তাই ঘুরে দেখতে পারলাম না। পরীক্ষা শেষ করে ডাক্তারবাবু উঠে পড়লেন আর আমিও আর চোখে জানালার দিকে চেয়ে দেখি, ও বাবা, আজ আবার নরুন বন্ধু, যেও পিঁপড়ে, আর এও দেখি নমস্কার করছে। সব পিঁপড়েই কি তাহলে আমার বন্ধু? আর গানটা কি তাহলে ওই পিঁপড়েটাই করছে নাকি? কিন্তু মা তো গানের কথা কিছুই বলছেন না, তাহলে উনি কি শুনতে পাচ্ছেন না? আমি জিজ্ঞেস করবো ভেবে মার দিকে ফিরতেই দেখি উনি চোখ বড় বড় করে জানলার দিকে চেয়ে আছেন। তারপর হঠাৎ টেবিল থেকে আমার অঙ্কের খাতাটা টেনে নিয়ে আমার উপর দিয়ে ঝুঁকে পড়ে খাতাটা দিয়ে এক চাপড় মেরে পিঁপড়েটাকে মেরে ফেললেন। সঙ্গে সঙ্গে গানটাও থেমে গেল। ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দিয়ে চলে যাওয়ার পর আমি খুন হওয়া পিঁপড়েটার দিকে চাইলাম, আর এমন সুন্দর গানটা গাইতে গাইতে সে মরে গেল। এই যেন আমার সেই ইন্দ্রনাথ দাদুর মতো, উনি খুব ভালো গান গাইতেন। অবশ্য আমরা বেশি বুঝতাম না, তবে বড়রা বলতো যে খুব ভালো ওস্তাদি গান। উনিও ঠিক এইভাবে একদিন তানপুরা বাজিয়ে গান গাইতে গিয়ে হঠাৎ মরে গেল। তাকে যখন শ্মশানঘাটে নিয়ে যায় তখন শহর থেকে আনা কীর্তনের দল হরিনাম গাইতে গাইতে তার সঙ্গে গিয়েছিল। আমি দেখেছিলাম আর আমার এখনো মনে আছে, যদিও আমি তখন খুবই ছোট। আর আজকে একটা অদ্ভুত ব্যাপার হলো, ইঞ্জেকশন দিয়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম যে একটা বিরাট পিঁপড়ের দল মরা পিঁপড়েটাকে ঠিক ইন্দ্রনাথ দাদুর মতো করে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। 10-12টা পিঁপড়েটাকে কাঁধে নিয়েছে আর বাকি পিঁপড়েগুলো পেছনে সারি বেঁধে ঠিক কীর্তনের মতো গান গাইতে গাইতে চলছে। বিকেলে মা কপালে হাত দিতেই ঘুমটা ভেঙে গেল। জানালার দিকে চেয়ে দেখলাম যে মরা পিঁপড়েটা আর সেখানে নেই। সেবার জ্বরটা সহজে ছাড়ছিল না, ছাড়বে কি করে, দোষ তো এদেরই। বাড়ির সব লোক যে পিঁপড়ে মারতে আরম্ভ করেছিল, সারাদিন যদি ওরকম পিঁপড়ের চিৎকার শুনতে হয় তাহলে তো মন খারাপ হয়ে জ্বর বাড়বেই। আবার আরেকটা মুশকিল, এরা যখন ওদিকে ভাড়ার ঘরে কিংবা উঠানেও পিঁপড়ে মারত, আমার জানালায় তখন অন্য পিঁপড়ের দল এসে ভীষণ কান্নাকাটি করত। বেশ বুঝতাম যে এরা চাইছে তাদের হয়ে আমি একটু কিছু করি, হয় পিঁপড়ে মারা বন্ধ করি, না হয় যারা মারছে তাদের শাসন করি। কিন্তু আমার যে অসুখ তাই আমার গায়ে তেমন জোর ছিল না, আর থাকলেও বড়দের কি আর ছোটরা শাসন করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত একদিন একটা ব্যবস্থা করতেই হলো। সেটা ঠিক কোন দিন তা আমার মনে নেই, শুধু মনে আছে যে সেদিন খুব ভোরে ঘুম ভেঙে গিয়েছিল। আর ঘুম ভাঙতেই শুনতে পেলাম ফটিকের মা চেঁচিয়ে বলছে যে তার কানের ভিতর নাকি রাত্রিবেলা একটা ডিও পিঁপড়ে ঢুকে কামড় দিয়েছে। এটা শুনে খুবই হাসি পেয়েছিল, কিন্তু তারপরেই ঝাঁটা পেটার আওয়াজ আর চিৎকার শুনে বুঝলাম যে পিঁপড়ে মারা আরম্ভ হয়ে গেছে। তারপর একটা অদ্ভুত ব্যাপার হলো, হঠাৎ মিহি গলায় শুনতে পেলাম কারা যেন বলছে, বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও। জানলার দিকে চেয়ে দেখি পিঁপড়ের দল এসে গেছে আর ভীষণ ব্যস্ত ভাবে জানলার উপরে ঘোরাফেরা করছে। পিঁপড়ের মুখে এই কথা শুনতে পেয়ে আমি আর থাকতে পারলাম না, অসুখ বিসুখ ভুলে গিয়ে বিছানা ছেড়ে লাফিয়ে উঠে বারান্দায় বেরিয়ে গেলাম। প্রথমে বুঝতে পারলাম না যে কি করব, তারপর হাতের কাছে একটা কলসি দেখে সেটাকে আছার মেঝে ভেঙে ফেললাম, তারপর আর যা কিছু ভাঙবার মতো ছিল সব ভাঙতে শুরু করলাম। ফন্দিটা ভালোই এঁটেছিলাম, কারণ আমার কাণ্ড দেখে পিঁপড়া মারা বন্ধ হয়ে গেল। কিন্তু সেই সঙ্গে মা বাবা ছোট পিসিমা সাবিদি যে যে ঘরে ছিল সব হা হা করে বেরিয়ে এসে আমার জাপটে ধরে গোল পচা করে তুলে এনে খাটের উপর ফেলে আবার ঘরের দরজা তালা দিয়ে দিল। আমি মনে মনে খুবই হাসলাম আর আমার জানলার পিঁপড়েগুলো আনন্দে নাচতে নাচতে আর সাবাস সাবাস বলতে বলতে বাড়ি ফিরে গেল। এরপরে আমি খুব বেশি দিন বাড়িতে ছিলাম না, কারণ একদিন ডাক্তারবাবু এসে দেখে টেকে বললেন যে বাড়িতে আমার চিকিৎসায় সুবিধা হবে না, তাই আমাকে হাসপাতালে যেতে হবে। আমি এখন যেখানে আছি সেটা একটা হাসপাতালের ঘর, চার দিন হলো আমি এখানে। প্রথম দিন ঘরটা আমার খুবই খারাপ লেগেছিল, কারণ এত পরিষ্কার ঘর যে দেখলেই মনে হয় এখানে পিঁপড়ে থাকতেই পারে না। নতুন ঘর কিনা, ফাঁচু টাচু কিছু নেই, একটা বড় আলমারিও নেই যার তলায় বা পিছনে পিঁপড়ে থাকবে। নর্দম একটা আছে বটে, কিন্তু সেটাও ভীষণ পরিষ্কার। তবে হ্যাঁ, ঘরে একটা জানলা আছে আর জানলার ঠিক বাইরেই একটা আম গাছের মাথা, আর তার একটা ডাল জানলার বেশ কাছে এসে পড়েছে। বুঝলাম যে পিঁপড়ে যদি থাকে তো ওই ডালেই থাকবে, কিন্তু প্রথম দিন জানলার কাছে যাওয়াই হলো না। কি করে যাব, সারাদিন ধরেই হয় ডাক্তার না হয় নার্স না হয় বাড়ির কোনো লোক আমার ঘরের মধ্যে ঘুরঘুর করছে। দ্বিতীয় দিনে একই ব্যাপার, মন ভীষণ খারাপ হয়ে গেল। একটা ওষুধের বোতল তো ছুঁড়ে ভেঙেই ফেললাম, আর তাতে নতুন ডাক্তারবাবু বেশ চটে গেলেন। এই ডাক্তারবাবু যে বেশি ভালো লোক না সেটা গোফ আর চশমাটা দেখেই বুঝতে পারা যায়। তিন দিনের দিন একটা ব্যাপার হলো, তখন ঘরে আর কেউ ছিল না, খালি একজন নার্স কোনা চেয়ারটায় বসে একটা বই পড়ছিল। আমি চুপচাপ শুয়ে যে কি করব তাই ভেবে পাচ্ছিলাম না। এমন সময় একটা ধমকের আওয়াজ পেয়ে নার্সের দিকে চেয়ে দেখি ওর হাত থেকে বইটা কোলে পড়ে গেছে আর ঘুমিয়ে পড়েছে। আমি তাই না দেখে আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে পা টিপে টিপে জানলার দিকে গেলাম, তারপর জানলার নিচের দিকের খড়খড়িতে পা দিয়ে উঠে খানিকটা উঁচু হয়ে শরীরটা যতখানি পারি জানলা দিয়ে বার করে হাত বাড়িয়ে আম গাছের ডালটা ধরে টানতে লাগলাম। এমন সময় আমার ডান পাটা খড়খড়ি থেকে হকে গিয়ে একটা খট করে আওয়াজ হলো, আর সেই আওয়াজ শুনেই নার্সটার ঘুম ভেঙে গেল। আর যায় কোথায়, একটা বিকট চিৎকার দিয়ে নার্সটা ছুটে এসে আমায় জড়িয়ে ধরে টেনে হিঁচড়ে বিছানা নিয়ে ফেলল। আর সেই সঙ্গে আরো অন্য লোকে এসে পড়ল, তাই আমিও আর কিছু করতে পারলাম না। ডাক্তারবাবু চটপট আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে গেলেন। আমি ওদের কথাবার্তা থেকে বুঝলাম যে ওরা ভেবেছিল আমি বুঝি জানলা দিয়ে লাফিয়ে পড়তে গিয়েছিলাম। কি বোকা ওরা, অত উঁচু থেকে লাফিয়ে পড়লে তো মানুষ হাত পা ভেঙেই মরে যাবে। ডাক্তারবাবু চলে গেলে পর আমার ঘুম পেতে লাগলো, আর বাড়ির জানলাটার কথা মনে করে ভীষণ খারাপ লাগতে লাগলো। কবে যে আবার বাড়ির দিকে যাব কে জানে। ভাবতে ভাবতে প্রায় ঘুমিয়ে পড়েছি, এমন সময় মিহি গলায় শুনলাম,
সিপাহী হাজির হুজুর, সিপাহী হাজির।
চোখ খুলে দেখি আমার খাটের পাশে টেবিলের সাদা চাদরে ওষুধের বোতলটা ঠিক পাশে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে দুটো লাল কাঁচ পিঁপড়ে। নিশ্চয়ই গাছ থেকে আমার হাতে উঠে এসেছিল ওরা, আর আমি টেরই পাইনি। আমি বললাম, সেপাই? জবাব এলো,
হ্যাঁ হুজুর।
বললাম, কি নাম তোমাদের? একজন বলল,
লাল বাহাদুর সিং।
আরেকজন বলল,
লাল চাঁদ পারে।
আমি তো মহা খুশি, কিন্তু তাও ওদের দুজনকে সাবধান করে দিলাম যে ওরা যেন বাইরের লোক এলে একটু লুকিয়ে টুকিয়ে থাকে, তা না হলে মারা পড়তে পারে। লাল চাঁদ আর লাল বাহাদুর মস্ত ফেরাম ঠিক বলল,
বহুত আচ্ছা হুজুর।
তারপর ওরা দুজনে মিলে একটা চমৎকার গান আরম্ভ করে দিল, আর আমিও সেই গানটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। এবার তাড়াতাড়ি কাউকে ঘটনাটা বলে নেই, কারণ ঘড়িতে ঢং ঢং করে 5টা বাজলো, ডাক্তারবাবুর আসার সময় হয়ে গেছে। কাল হয়েছে কি বিকেলের দিকে শুয়ে শুয়ে লাল বাহাদুর আর লাল চাঁদের কুস্তি দেখছি আমি বিছানায় আর ওরা টেবিলে। দুপুরবেলা আমার ঘুমাবার কথা, কিন্তু কাল ওষুধ খেয়ে আর ইঞ্জেকশন নিয়েও ঘুম আসেনি, কিংবা এও বলতে পারি যে ঘুম আমি ইচ্ছা করেই আনিনি। দুপুরবেলা ঘুমালে আর আমার পিঁপড়ে বন্ধুদের সঙ্গে খেলা করবো কখন? কুস্তি খুব জোর চলছিল, কে যে জিতবে তা বোঝা যাচ্ছিল না। এমন সময় হঠাৎ খটখট করে জুতোর আওয়াজ পেলাম। এই রে, ডাক্তারবাবু আসছেন। আমি আমার বন্ধুদের দিকে ইশারা করতেই লাল বাহাদুর চট করে টেবিলের নিচে চলে গেল। কিন্তু লাল চাঁদ বেচারা কুস্তি করতে করতে চিট হয়ে পড়ে হাত পা ছুটছিল, তাই সে অত তাড়াতাড়ি পালাতে পারল না, আর তার জন্য একটা বিশ্রী কাণ্ড হয়ে গেল। ডাক্তারবাবু এসে টেবিলের উপর লাল চাঁদকে দেখে ইংরেজিতে কি একটা রাগি কথা বলেই হাত দিয়ে এক ঝাপটা দিয়ে ওটাকে টেবিল থেকে মাটিতে ফেলে দিলেন। লাল চাঁদ যে ভীষণ জখম হলো সে আমিও চিৎকার শুনে বুঝতে পারলাম। কিন্তু আমি আর কি করব, ডাক্তারবাবু ততক্ষণে নাড়ি দেখবেন বলে আমার হাত ধরে নিয়েছেন। একবার হাত ফেলে উঠতে চেষ্টা করলাম, কিন্তু তাই দেখে আবার নার্স অন্যদিক থেকে এসে আমার চেপে ধরল। পরীক্ষা শেষ হলে ডাক্তারবাবু রোজকার মতো আজও গোমরা মুখ করে গোফের পাশটা চুলকাতে চুলকাতে দরজার দিকে ফিরছেন। এমন সময় হঠাৎ কি কারণে যেন তিন করে লাফিয়ে উঠে মুখ দিয়ে তিন চার রকম বাংলা ইংরেজি মেশানো বিশ্রী শব্দ করলেন। তারপর সে এক কাণ্ড, স্টেথোস্কোপ ছিটকে গেল, চশমা পরে ভেঙে গেল, কোট খুলতে গিয়ে বোতাম ছিল, টাই খুলতে গিয়ে গলায় ফাঁস লেগে বিষম লাগলো, শেষকালে শার্ট খোলায় গেঞ্জির ফুটো অবধি বেরিয়ে পড়ল। তবু ডাক্তারবাবুর লাফানি আর চেঁচানি থামলো না। আমি অবাক, নার্স জানতে চাইল যে তার কি হয়েছে। ডাক্তার লাফাতে লাফাতে বললেন, অ্যান্ড রেড অ্যান্ড আফতিন বে উ। আমি কি আর বুঝতে পারিনি, এখন বোঝো ঠেলা, আফতিন বে উঠেছে লাল বাহাদুর সিং, বন্ধুর হয়ে প্রতিশোধ নিতে। তখন যদি এরা আমায় দেখত তাহলে আর বলতো না যে সদানন্দ হাসতে জানে না।
শুনছিলেন সত্যজিৎ রায়ের গল্প সদানন্দের ক্ষুদে জগৎ, পড়ে শোনাচ্ছিল সেতু। আর সময় হয়ে গেছে আমাদের রাত বারোটার খবর শুনবার, তারপরে রয়েছে কুয়াশার মূল কাহিনী পরের ঘন্টায়। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি, এয়ারটেল দিচ্ছে বন্ধ কানেকশন আধা পয়সা প্রতি সেকেন্ড রেট এয়ারটেলে, আর অন্য অপারেটরে থাকছে এক পয়সা প্রতি সেকেন্ড রেট। এর তাছাড়াও পাচ্ছ ফ্রি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, অফারটি পেতে ডায়াল করো *222*#, তাহলে দেরি না করে অন করো তোমার বন্ধ এয়ারটেল কানেকশন আর কথা বলো আধা পয়সা প্রতি সেকেন্ড রেটে। আর কিছু SMS পড়ছি, একটু সময় আছে হাতে। লিখেছে, কাটা দিয়ে শুরু করে তাই ভাবছি, লিখেছে এই মুহূর্তে লিখেছে DJ নজরুল ব্রাহ্মণবাড়িয়া থেকে, শামিন আপু আমার আপুর নাম শারমিন, তাহলে আপনি আমার কি, আমিও তাহলে তোমার আপু। নাদিম খান লিখেছেন ঢাকা থেকে, শামিন হাউ আর ইউ লিসনিং কুয়াশা। আর আচ্ছা, সে তার ভাগ্নে ভাগ্নিকে শোনায়, এই কারণেই তাকে কুয়াশা শুনতে হয়, খুব মজা লাগলো শুনে ব্যাপারটা। সীমা লিখেছে আই লাভ ইউ আই লাভ ইউ, এটা কি তুই আমার কি কি সব লিখেছেন কিছু বুঝতে পারলাম না, টেক কেয়ার। হারুন লিখেছে তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা, এটা কোন সীমাকে আপনি লিখেছেন আমি কিছু বুঝতে পারিনি। হাই শারমিন আপু, আমি আপনার নিউ ফ্রেন্ড, আমি কক্সবাজার থেকে বলছি, জুয়েল। অনেক ধন্যবাদ জুয়েল। আনছেলে লিখেছেন হ্যাপি বার্থডে টু ইউ ইন অ্যাডভান্স, ইট উড বি কুয়াশার মূল কাহিনী। আজ শারমিন আছে আপনার সঙ্গে কুয়াশার, আপনি শুনছেন রেডিও FM 89.2। আমাকে লিখে পাঠাবার নাম্বার হচ্ছে যে কোনো মোবাইল থেকে 2221। স্বাগত আর একবার কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও FM 89.2, সাথে আছি শারমিন। সময় হয়ে গেছে আমাদের মূল কাহিনী প্রচার করবার। আজকের কাহিনী লিখেছেন শেগুফতা আবিদ শাড়ি, এটা তিনি নাট্যরূপ দিয়েছেন এবং নাট্যাংশ পরিচালনা করেছেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয় শাড়ি, মঞ্জুর, কুমকুম, শাকিল, নাবিল, না শাকিল, নাদিরা এবং শান্ত। আর সাউন্ডে ছিলেন সালিদ। তো আমরা শুরু করছি আজকের মূল কাহিনী। আজকের মূল কাহিনী সম্পর্কে এখন আমি কিছুই বলবো না, আপনারা কাহিনীটি শুনুন, তারপর ফিরে এসে আবার আমার সঙ্গে কথা হবে। এই ফাঁকে যারা শুনছেন, লিখতে চাইছেন, লিখে ফেলুন বা লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। এখন প্রথম পর্ব শুনো, ফিরে এসে কথা বলে তারপর বাকি পর্বগুলো শুনো। জীবন কত বিচিত্র তা আমরা প্রতিনিয়ত টের পাই। আমাদের আশেপাশে কতই না বিচিত্র চরিত্রের মানুষ ঘুরে বেড়ায়, কত বিচিত্র তাদের কার্যকলাপ। হয়তোবা আমরা নিজেরাও বিচিত্র, আমাদের অনেক কিছুই আমাদের আশেপাশের মানুষের কাছে বিচিত্র হয়ে ওঠে। একজন মানুষ কিভাবে আনন্দ খুঁজে বেড়ায় তাতে হয়তোবা অন্যরা বিরক্তই হয়। এটা হয়তো মানুষের জটিল মানসিকতারই একরকমের বহিঃপ্রকাশ। কারোর আনন্দ কারোর সুখ অন্যের জন্য পীড়াদায়ক। কথায় বলে না, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। কিন্তু সবসময় কি আনন্দ সবার জীবনে আদৌ শান্তির বার্তা বয়ে নিয়ে আসে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। আমাদের খুব কাছের কারোর আনন্দে আমরা আনন্দিত হই, আবার খুব দূরের বা অপছন্দের কারোর সুখ বুকের মাঝে কাঁটা হয়ে খচখচ করে ওঠে। কিন্তু আমরা কি কোনো কোনো সময় আনন্দ খুঁজতে গিয়ে নিজের অজান্তে এমন কোনো কিছু করে ফেলি যা আমাদের নিজেদের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? নাকি ইচ্ছে করেই আনন্দের ছলে নিজেদের ক্ষতি করি, নিজেদের বা অন্য কারোর? আসলেই মানুষের মন বড়ই বিচিত্র। এই মনকে বোঝা সত্যিই খুব কঠিন, তেমনই খুব কঠিন আর দুরূহ আজকের কুয়াশার গল্প।
এই এই পাভেল, গাড়ি থামাও তো।
এখানে?
হ্যাঁ হ্যাঁ এখানে। আরে থামাও না, দেখো বাড়িটা সুন্দর না?
হ্যাঁ সুন্দর, কিন্তু কার না কার বাড়ি?
কারোর বাড়ি না, দেখতে পাচ্ছ না লেখা আছে হাউস ফর সেল?
ও তাই তো,
চলো না গিয়ে দেখি আমাদের কাছে বিক্রি করবে কিনা।
এত বড় বাড়ি, আমরা তো ফ্ল্যাট দেখতে যাচ্ছিলাম। আমাদের হাউজিং এর লোক নিশ্চয়ই বসে আছে আমাদের জন্য, এমনিতেই জানার জন্য অলরেডি অনেক দেরি হয়ে গেছে।
আরে কিচ্ছু হবে না, আগে ট্রাই তো করে দেখি, আমাদের বাজেটের মধ্যে হলে এই বাড়িটাই কিনতে দোষের কি আছে?
ঠিক আছে, জো হুকুম মেরে আঁকা। ভেতর তো আসলাম, কিন্তু দরজায় যে এত বড় তালা ঝুলছে কিভাবে দেখবে?
তোমার মাথায় তো ওই ঘুপচি ঘুপচি ফ্ল্যাট ঘুরছে, তাই দেখতে পাচ্ছ না। দেখো সাইনবোর্ডের নিচে একটা মোবাইল নাম্বার দেয়া আছে, ওখানে ফোন করলেই তো হলো।
ও হ্যাঁ তাই তো, ঠিক আছে দাঁড়াও আমি ডায়াল করছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ আচ্ছা আপনার কি লিংকন রোডে কোনো বাড়িতে, হ্যালো, হ্যাঁ আপনার কি লিংকন রোডে কোনো বাড়িতে সাইনবোর্ড টাঙিয়েছেন? হ্যাঁ ফর সেল, আপনাদের নাম্বারে দেখলাম।
জি বাড়িটা বিক্রি হবে, আপনারা কি কিনতে আগ্রহী?
হ্যাঁ আসলে বাড়িটা একটু দেখতে চাই, কিন্তু তালা ঝুলছে। আচ্ছা কোনোভাবে কি আমাদের দেখার ব্যবস্থাটা করে দেওয়া যায়?
আপনারা কি কিছুক্ষণ অপেক্ষা করতে পারবেন? আমাদের অফিস কাছেই, আমি আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব।
আধা ঘন্টা? ঠিক আছে একটু জলদি আসবেন প্লিজ, দেরি করবেন না, আমাদের একটু তাড়া আছে।
ঠিক আছে ঠিক আছে, আমি জলদি আসবো, আপনারা একটু অপেক্ষা করুন।
পাভেল আর আনিকার বিয়ে হয়েছে বেশ কয়েক বছর, এখনো ওদের বাচ্চা কাছে হয়নি। আনিকার শারীরিক কিছু সমস্যা আছে, তাতে অবশ্য ওদের দুজনের মধ্যে খুব একটা আফসোস নেই, দুজন দুজনকে নিয়েই মেতে থাকে সর্বক্ষণ। আজকালকার দিনে সব আধুনিক চিকিৎসার মাধ্যমে বাচ্চার জন্ম দেওয়াটা নিয়েই বড় মোদের আপত্তি। ওদের ইচ্ছে ওদের সন্তান স্বাভাবিক নিয়মে পৃথিবীতে আসলে আসবে, না আসলে নাই। ওরা দুজন একে অপরের, একেবারে সোনায় সোহাগা যাকে বলে। কিছুদিন আগে ওদের বাড়িওয়ালার সঙ্গে বেশ তুমুল আকারের একটা গন্ডগোল বেঁধে যায়। বাড়িওয়ালার অভিযোগ, ওদের বাড়িতে এত বেশি অতিথি আসে যেটা তার পক্ষে মেনে নেয়া কোনোভাবেই সম্ভব না। আর এদিকে পাভেল আর আনিকাও নাছোড় বান্দা, ওরাও পার্টি, আজ এই অনুষ্ঠান কাল সে অনুষ্ঠান, এই সব নিয়েই তোদের মেতে থাকতে হবে। আচ্ছা এগুলো ছাড়া লাইফ জমে নাকি? আর বাড়িওয়ালারও এক কথা, হয় বাসা ছেড়ে দাও নইলে বাসার থেকে অতিথি তারাও। দোষ অবশ্য বাড়িওয়ালার না, দোষটা আসলে পাভেল আর আনিকারই। আসলে এত বেশি গেস্ট আসলে ওদের বাসায় আর এত বেশি হইহুল্লোড় করে, কোনো বাড়িওয়ালাই এগুলোকে সহ্য করবে না। তাই ওরা ঠিক করে নিজেরাই একটা বাড়ি কিনে ফেলবে, তাহলে দুদিন পর পর আর বাড়িওয়ালার কথা শুনতে হবে না। কিন্তু ওই ব্যস্ত মানুষজনের ঠাসা শহরে একটা ভালো বাড়ি পাওয়া কি চারটিখানি কথা? পাগলের ইচ্ছা সে একটা ফ্ল্যাট কিনবে, এই ব্যাপারে আনিকার প্রথম থেকেই আপত্তি ছিল। ফ্ল্যাট কিনতে গেলেও সে একই সমস্যার পুনরাবৃত্তি হবে, উপরতলা নিচতলা থেকে ডেইলি ডেইলি কমপ্লেন আসবে। তাই তো আনিকার এই বাড়িটা দেখেই পছন্দ হয়ে গেছে। ছোট্ট একটা বাড়ি, সামনে বাগান, পেছনে জায়গা আছে বেশ, ইচ্ছা মতন স্বাধীনভাবে থাকতে পারবে, কেউ ওদের ব্যাপারে আর কোনো নাক গলাতে পারবে না। এখন কথাবার্তা বলে দামে নিলেই হয়।
আপনারাই কি?
হ্যাঁ, আমরাই আপনাকে ফোন করেছিলাম। আমি পাভেল আর আমার ওয়াইফ অনিকা। আমরা এই বাসাটা একটু দেখতে চাই, যদি আপনার আপত্তি না থাকে তো।
আমার আপত্তি কি আছে? চলুন দেখাচ্ছি।
এই বাসার মালিক কে? ওনারা কোথায় থাকেন?
এই বাসার মালিক এখন দেশের বাইরে থাকেন, কয়েক বছর আগে আমাদের কাছে বাড়িটার দায়িত্ব দিয়ে চলে গেছেন। বয়স্ক মানুষ, নিজের স্ত্রীর সঙ্গে থাকতেন, স্ত্রী মারা যাবার পর ছেলের কাছে চলে যান কানাডায়।
তাহলে এত বছর বাড়িটা কেউ কেনেনি কেন?
না, আসলে আপনারা এদিকটাতে একেবারেই নতুন, তাই না?
হ্যাঁ, এদিকটাতে খুব একটা আসা হয় না।
খুব একটা বলছো কেন? বড় আসেই না, কখনো এসেছি বলে তো মনে হয় না।
তাই তো, আমাদের অফিস থেকে এত কাছে, কিন্তু আসলে আসলে এদিকটাতে কখনো আসা হয়নি।
সেই জন্যই বোধ হয় জানেন না বিষয়টা।
কোন বিষয়টা?
এই বাড়ির মালিকের যে স্ত্রী ছিলেন, উনি রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন।
মানে?
মানে এই বাসার বাইরের দিকে একটা বাথরুম আছে, একদিন সকালে সেই বাথরুমে ওনার রক্তাক্ত লাশ পাওয়া যায়।
বাইরে বাথরুমে উনি কি করছিলেন? ভেতরে কি কোনো বাথরুম নেই?
সেটাই তো প্রশ্ন। ওনার হাজবেন্ড এই ব্যাপারে ঠিক করে কিছু বলতে পারছেন না। ওই বাথরুমটা নাকি কখনো ব্যবহার করা হতো না, কিন্তু উনি কেনই বাথরুমে গিয়েছিলেন সেটাই তো রহস্য।
তারপরে এটা নিয়ে কোনো মামলা টামলা হয়নি? মানে পুলিশ ইনভেস্টিগেশন আর কি?
হয়েছিল, পোস্টমর্টেমও করা হয়েছিল। রিপোর্টে এসেছিল তার শরীরে নাকি বেড়াল বা কুকুর ধরনের কিছু একটা অ্যাটাক করেছিল। তার আগে বা পরে কোনো এক সময় তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। এর বেশি কিছুই উদ্ধার করা যায়নি। শেষমেশ বুড়ো বাড়িওয়ালা বাড়িটি আমাদের দায়িত্বে দিয়ে চলে যান কানাডায়, নিজের একমাত্র ছেলের কাছে। তারপর থেকে প্রায় নাকি এখানে রাতের বেলা কখনো কুকুরের ডাক, আবার কখনো বিড়ালের ডাক শুনতে পাওয়া যায়।
স্ট্রেঞ্জ,
স্ট্রেঞ্জ বাট ইন্টারেস্টিং।
এই কারণে এই বাড়ি কেউ কিনতে সাহস পায় না। কেউ কিনতে চাইলেও আমাদের কোম্পানি থেকেও আগেই সব কিছু বলে দেওয়ার নির্দেশ আছে, যাতে পরে কোনো সমস্যা হলে আমাদের উপরে দায়ভার না আসে। এই কাহিনী শুনে আর কেউ এই বাড়ি কিনে নিতে চায় না।
কিন্তু আমরা নিতে চাই।
মানে?
মানে আমরা এই বাড়িটা কিনতে চাই।
তুমিও? আমি জানতাম এই খবর শোনার পর তুমি আরো বেশি করে এখানে থাকতে চাইবে। ম্যানেজার সাহেব, আপনি সব ব্যবস্থা করুন, আমরা বাড়িটা কিনছি।
যাক ভালো, আমি সব অ্যারেঞ্জ করছি। কাল সকালে এসে কাগজপত্রে সই সাবুত করে তারপর আপনাদের কাছে বাড়ি আমি বুঝিয়ে দেব।
ঠিক আছে, তাহলে আমরাও কালকে আসছি।
পাভেল আর আনিকা চরম এক্সাইটেড, ঠিক ওদের মন মতো একটা বাড়ি ওরা পেয়েছে। এখানে ইচ্ছা মতো হৈহুল্লোড় করা যাবে, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু এই বাড়ি নিয়ে আবার কত রকমের কথাও প্রচলিত আছে। বাড়িতে কেমন যেন একটা হন্টেড হন্টেড ভাব আছে। নিজের বাড়িতে থেকেই যেন প্রতিদিন ওদের পিকনিক করা হয়ে যাবে। কয়েকদিন ধরে পাভেল আর আনিকা মহা উৎসাহে নিজেদের নতুন বাড়ি গুজগাজ করতে থাকে। নতুন নতুন ফার্নিচার, ক্রকারিজ, এটা সেটা কত কি কিনে নিয়ে আসে। নতুন করে ঘর সাজায়, নতুন নতুন খুনসুটিতে মেতে ওঠে দুজন মিলে। চলতে থাকে নতুন নতুন পার্টির প্ল্যান। এটাই তো জীবন, খুব সুন্দর পরি পাটি করে সাজানো জীবন। ওদের দেখে কে বলবে যে ওদের জীবনের একটা খুব বড় অপূর্ণতা রয়ে গেছে? অপূর্ণতা ও অপ্রাপ্তিগুলোকে দূরে সরিয়ে রেখে যা আছে তাই নিয়ে বেঁচে থাকা নামই তো জীবন।
দেখো আমাদের বাড়িটাকে কত সুন্দর করে সাজিয়ে ফেলেছি, রাইট?
শোনো, এখন কিন্তু আমাদের করবা না, এটা শুধু আমার বাড়ি, এই বাড়ি কেনার ক্রেডিট পুরোটাই আমার।
মানে পুরো ক্রেডিট তোমার হয় কি করে শুনি? টাকাটা পুরো আমার পকেট থেকে গেছে। হ্যাঁ
বারে, আমি যদি বাড়িটা তোমাকে না দেখাতাম, তোমাকে জোর করে গাড়ি থেকে না নামাতাম, তাহলে কি তোমার চোখে এত সুন্দর বাড়িটা পড়তো?
মানে তা পড়তো না, কিন্তু
এখনো কিন্তু করছো তুমি। শোনো, আমি যদি এই বাড়ির ভূত তোমার মাথায় না ঢুকাতাম, তাহলে তো তুমি ওই ঘুপচি ঘুপচি মার্কা কোন একটা ফ্ল্যাটে গিয়ে উঠতে।
আচ্ছা ঠিক আছে, মানলাম, সব ক্রেডিট আপনার ম্যাম, বাড়িটাও আপনার, সংসার আপনার, এই বিছানা আপনার, এই হাতের এই খুন্তি আপনার, এই বাথরুমে লাল রঙের এই টুথব্রাশটা আপনার, এই আমি আপনার, সব আপনার। সাথে
এটা আমার, সেটা আমার, লাল রঙের টুথব্রাশটা আমার, কিন্তু নীল রঙের টুথব্রাশটা কিন্তু আমার না, ওটা তোমার, আর ওটা বাদে সব আমার।
আচ্ছা ঠিক আছে, সব তোমার। হ্যাপি নাও স্মাইল।
আচ্ছা এই বাসা বদলের ঝামেলায় কতদিন আমরা পার্টি করি না বলতো? কিছু একটা করতে হবে
অবভিয়াসলি, বাট পার্টি দিবে কিভাবে? তুমি তো ঘর গোছাতে গোছাতে পুরো জীবন পার করে দিবে মনে হচ্ছে।
আজ মনি ফোন করেছিল, ওরা সব আসতে চাচ্ছে, এর মধ্যে কোনো একদিন ঠিক করে ওদেরকে ডাকতে হবে, কি বলো?
অ্যাজ ইউ উইশ। ডেকে ফেলো।
ডেকে ফেলো বললেই হলো, এই প্রথম ওরা আমাদের নিজের বাসায় আসবে, একটু স্পেশালি সব কিছু অ্যারেঞ্জ করতে হবে না?
আরে বাবা তুমি চিন্তা করো না, কাকে একটা ডাকতে চাও, জাস্ট লিস্টটা বানাও, আমি সব ঠিক করে ফেলবো। আর এখন কি তোমার বাড়িতে তোমার রান্না করা খাবারের কিছু অংশ আমাকে একটু খেতে দেওয়া যায়?
পাবেন, তুমি পারো বটে। বলছিল না এই বাড়িতে কুকুর আর বিড়ালের ডাক শোনা যায়? সেটা শুনতে পাচ্ছ না?
হ্যাঁ সেরকম,
হ্যাঁ একটা কুকুর আর একটা বিড়াল একসাথে কাঁদছে।
একটা আমার তো মনে হচ্ছে অনেকগুলো।
আরে না না, একটা কুকুর আর একটা বিড়াল।
কি জানি, বুঝতে পারছি না।
আবেল আমার না ভীষণ এক্সাইটিং লাগছে।
আমাদের ঘুরে ডিস্টার্ব করো।
তোমার কি হয়েছে বলতো? তোমার মনে হয় তোমার মনে হয় আসলে বয়স বেড়ে গেছে, অ্যাডভেঞ্চারের এলিমেন্ট গুলো তোমার আশপাশ দিয়ে ঘুরঘুর করছে, তুমি ক্যাবলার মতো অ্যাটিটিউড করছো।
বাবা তুমি কি করতে চাচ্ছ সেটা বলো না।
চলো আমরা ওই কান্নার আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যাই, গিয়ে দেখি ওরা কি করে।
আনিকা আমার খুব টায়ার্ড লাগছে, সকালে উঠে আবার অফিস যেতে হবে, তুমি তো ছুটি নিয়ে বসে আছো, আমার তার সেই সুযোগটা নেই নাকি?
আরে চলো না, এই কুকুর বিড়ালের রহস্য উন্মোচন করতে পারলে খুবই মজা।
আনিকা তোমার ছেলে মানুষ কি কোনো দিন শেষ হবে না?
না হবে না, চলো। এত ভালো বলছো কেন?
আচ্ছা চলো দাঁড়াও, আমি একটা লাঠি মারব।
খুব সাবধান, পাটি পেটিতে আসবে কিন্তু।
আচ্ছা ঠিক আছে বাবা, আসছি।
এইভাবে কান্নার আওয়াজটা কি বাইরে বাথরুমের ওখান থেকে আসছে?
মনে তো হচ্ছে ওদিক থেকে আসছে, চলো না যাচ্ছি তো ওখানে।
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
আমিকা এখনো ভেবে ডাকতে থাকবে, যদি কোনো সমস্যা হয়।
কি সমস্যা হবে?
আরে এই বাড়ির মালিকের বউকে কুকুরটা দেভাবে মেরে ফেলেছিল, আমাদেরকে কোনো কিছু মানে যদি সেভাবে অ্যাটাক করে।
করবে না, আমরা দ্রুত আছি না। এই পাবেন, কিছু তো বুঝতে পারছি না, কিছু তো দেখতেও পাচ্ছি না, অর্থটার সাথে করে আমরাই ভালো করতাম।
কথায় বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, তোমার হয়েছে সে অবস্থা।
আমার তো মনে হচ্ছে আওয়াজটা এদিক থেকেই আসছে, কিন্তু কুকুর বিড়ালের কোনো চিহ্নও তো দেখতে পাচ্ছি না।
দেখো দেখো কেউ আবার রেকর্ডার চালিয়ে দিয়ে গেছে কিনা। কিন্তু কি হয়েছে বলো না। আরে কি ছিল তোমার তার কাছে?
মানে
কি তুমি কি তুমি কি আমার সাথে যেতে চাও ওখানে?
তুমি
আগে বসো, আমি লাইট জ্বালাই প্লিজ। কি হলো আবার, কি হলো তোমার? কোথায় রক্ত? আনিকা 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 তোমার ইনহেলারটা কোথায়? ইনহেলার কোথায় তোমার? আনিকা তোমার ইনহেলার কোথায়? আনিকা এই যে এই যে এই যে আগে ইনহেলারে নাও, ঠান্ডা হও, কিচ্ছু হয়নি সোনা, কিচ্ছু হয়নি, এই যে নাও 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 নাও। চলো 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 ওয়াশরুমে যাচ্ছি, দেখি তোমার পাই কি। আচ্ছা পা ধুয়ে নাও, কিচ্ছু হয়নি।
তুমি দিকে যাবে না কিন্তু বাবা, তুমি যাবে না ওদিকে।
ঠিক আছে বাবা, আমি কোথাও যাবো না, শান্ত হও তো। চলো
পাভেল আনিকার বর্ণিল জীবনের এক একটি অধ্যায়ের এক একটি পৃষ্ঠা উল্টে যেতে থাকে। ওরা প্রতিদিন ভিন্ন ভিন্ন রূপে দুজনের সামনে আবির্ভূত হতে থাকে, খুঁজে নিতে থাকে বিভিন্ন স্বাদ, আন করা নতুন সব আনন্দ, নতুন সব এক্সাইটমেন্ট। অ্যাডভেঞ্চার প্রিয় দুইজন মানুষ তাদের নতুন অ্যাডভেঞ্চারাস বাড়ির কোনায় কোনায় যেন রহস্যের সন্ধান করে বেড়ায় অকারণে। কিন্তু খুব কি অযৌক্তিক তাদের এই রহস্যের পেছনে ছুটে বেড়ানো? আদৌ কি কোনো রহস্য আছে এই বাড়িতে, নাকি সবই ওদের মন গড়া গল্প, কল্পনা, মিছিমিছি কল্পনা রাজ্যে ঘুরে বেড়ানো? কোনো শিশুর অপূর্ণতাকে ভুলে থাকতে কি নিজেদের শিশু হয়ে যাওয়া?
খুব বেশি সাহস দেখাও তুমি না, এখন দেখি তো, এখন দেখি তো তোমার কত বেশি সাহস।
বন্ধুরা, আমি আজকে এক অদ্ভুত কাহিনী শুনছি, প্রতিবারের মতন অদ্ভুত, ভয়ঙ্কর, এবং একটা কথা বারবার শুনছি, অতৃপ্ত আত্মা। যদি অতৃপ্ত আত্মার কোনো কিছু আমরা দেখি না, একেবারে শেষ আগে শুনলাম কেউ একজন বলছে অতৃপ্ত আত্মা, যারা মিস করে গেছেন তাদের জন্য শুরু থেকে বলছি ছোট করে, সেটা হচ্ছে আনিকা এবং পাভেল খুব হ্যাপিলি ম্যারিড কাপল, নিঃসন্তান, হৈহুল্লোড় ভালোবাসে, অ্যাডভেঞ্চার ভালোবাসে, বিভিন্ন বাড়ি বদলাতে হয় তাদেরকে, কারণ তাদের বাড়িতে প্রচুর গেস্ট থাকে, তারা সবসময় পার্টি হৈহুল্লোড় এসব নিয়ে মেতে থাকে, এবং সব বাড়িওয়ালারা তাদের এই হইচইয়ের কারণে তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করে একসময়। তো তারা একসময় ঠিক করলো যে তাদের যখন ঘন ঘন বাড়ি বদলাতেই হয়, এবং তাদের যে অভ্যাস, তাদের যে বেঁচে থাকার আনন্দ এই হৈহুল্লোড় করা বন্ধুদের সঙ্গে মেতে থাকা, সেটা তারা কোনো মতেই বাদ দিতে পারবে না। সে কারণে তারা ঠিক করলো তারা একটা নিজেরাই বাড়ি কিনে নেবে, যাতে সেখান থেকে তাদেরকে আর বের করে দিতে না পারে। একটা বাড়িও মিললো পছন্দ মতন, এবং সে বাড়ি কিনতে তারা চলে গেল ম্যানেজারের সাথে কথা বলতে। এবং ম্যানেজারের সাথে কথা বলে জানা গেল এক পর্যায়ে যে সেই বাড়িতে আগে যারা মালিক ছিল সেই বাড়ির মালিকের স্ত্রী খুন হয়েছিলেন, বা কোনো একটা তার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। খুন হয়েছিল কিনা সেটা বলা যায় না। বাড়ির বাইরে একটা বাথরুম আছে, সেই বাইরের বাথরুমের পাশে তাকে মৃত রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এবং ম্যানেজার আরো বললেন যে সেই বাড়িতে কুকুর বেড়াল পোষা হতো, তাদেরকে সন্দেহ করা হচ্ছে। এবং অনেক রাতে, গভীর রাতে নাকি এখনো কুকুর বেড়ালের শব্দ পাওয়া যায়। যারা আসে এই বাড়িতে ভাড়া নিয়ে থাকে তারা সেরকম শুনতে পায়। এবং পাভেল এবং আনিকা যখন চলে এলো সেই বাড়িতে থাকতে, এক পর্যায়ে এক গভীর রাতে কুকুর এবং বেড়ালের শব্দ তারা আওয়াজ শুনতে পেল। এবং আনিকা এবং পাভেল দুজনেই খুব অ্যাডভেঞ্চার ভালোবাসে, এবং তাদের কাছে খুব এক্সাইটমেন্ট মনে হলো বিষয়টাকে, খুব এক্সাইটিং লাগলো তাদের কাছে। তারা ব্যাপারটা অনুসন্ধান করে দেখতে চাইলো, এবং এক পর্যায়ে দেখা গেল আনিকা প্রচন্ড ভয় পেয়ে গেছে, এবং একটা অশরীরী বা কোনো কিছু সব কথা শুনতে পেল, অতৃপ্ত আত্মা সে নিজেকে দাবি করছে বলে। তারপরে কিন্তু এই পর্ব শেষ হয়ে গেছে। তারপরে কি আছে সেটা জানবো একটা ছোট্ট বিরতি নিয়ে, তারপর সরাসরি চলে যাবো সেই পর্বে। আমার সঙ্গেই থাকবেন, প্লিজ আর আমাকে লিখতে থাকুন যেকোনো মোবাইল থেকে 2221 এর নাম্বারে। কুয়াশা চলছে, রেডিও এফএম 89.6 আপনার সাথে আছে, আমি শর্মি।
This track was downloaded from FusionBD.com.
এই পাগলি, আরে আরে আমি এই তো, আরে এই যে, এই যে তোমার পাবেন। আরে হ্যাঁ বাবা পাবেন, তোমার পাবেন। আরে একটু মজা করছিলাম, বোকা না, ঠিক হও তো। আরে দেখো না, এটা একটা বেড়ালের লোমস কস্টিউম আজকে। ভয় দেখাচ্ছিলাম কথাটা মনে ঠিক হলো না, আমি আসলে তোমার ভয় কাটানোর চেষ্টা করছি। কারণ তুমি অকারণে কাল রাতে ভয় পাচ্ছ।
অকারণে ভয় পাচ্ছিলাম? আমি মোটেও অকারণে ভয় পাচ্ছিলাম না, আমার ভয় পাওয়ার যথেষ্ট কারণ ছিল।
আমি যদি বলি তোমার ভয় পাবার কোনো কারণই ছিল না তাহলে?
অবশ্যই ছিল। আমি নিজে আমার পায়ের কাছে একটা লোমশ বিড়ালের স্পর্শ অনুভব করেছি।
ওটা কোনো লোমশ বিড়ালই ছিল না, গত পরশু তুমি নিজেই তো একটা লোমশ পাপস কিনে আনলে, তোমার মনে নেই?
হ্যাঁ, কিন্তু ওটা তো আমাদের বাসার মেন দরজার সামনে রাখা ছিল।
বুদ্ধুরাম, আমরা অন্ধকারে হাঁটতে হাঁটতে যে একেবারে দরজার কাছেই চলে গিয়েছিলাম সেটা কি বুঝতে পারোনি? অবশ্য টু বি অনেস্ট, আমিও তখন ঠিক টের পাইনি।
ও তাহলে ওটা পাপস ছিল? কিন্তু কিন্তু আমার আমার পায়ে যে রক্তের দাগ লেগেছিল।
আরে বোকা মেয়ে, সেদিন সন্ধ্যায় তুমি যে বারান্দার টবগুলো ড্রয়িং রুমে নিয়ে এসে রং করছিলে না, ওই যে টিভি দেখতে দেখতে আর কি, সে কথাও কি ভুলে গেছো? রং করতে করতে শুধু যে টপগুলোতে রং মিখেছে তাও না, সাথে সারা ঘরের মেঝে রঙে ভর্তি করে ফেলেছিলে, সেই রঙই তোমার পায়ে লেগেছে।
তার মানে ওগুলো রক্ত ছিল না?
না আরে বোকা, ওটা ওটা রক্ত হবে কেন? তোমার পায়ের কাছে কোন কুকুর বা বেড়াল ছিল না, ওগুলো রক্ত ছিল না, কিচ্ছু ছিল না, ছিল আপনার সাধের পাপস, আর পাশে ছিলাম আমি।
কিন্তু তুমি এসব টের পেলে কিভাবে?
কারণ তোমাকে ঘুম পাড়িয়ে হিরোর মতো আমি বাইরে উঠে এসে দাঁড়িয়েছিলাম,
যদিও আমার অবশ্য আগেই সন্দেহ হয়েছিল, তবু একবার চেক করার দরকার ছিল। বাইরে এসে দেখলাম হ্যাঁ সব ঠিক, তোমার সাথের পাপস আর তবে রঙই তোমার ভয়ের কারণ, অন্য কিচ্ছু না, বুঝলে?
তুমি সত্যি বলছো তো?
আরে একেবারে 100% সত্যি।
যাক বাবা, তাও ভালো, তুমি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলে।
আমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলাম? আমার এত সাহসী আর এত অ্যাডভেঞ্চার প্রিয় বউ, সে আবার কাউকে ভয় পায় নাকি, বোকা?
ভাবেল,
আমি চাই না আমার এত সাহসী বউ এরকম ভীতু ডিমের মতো ভয়ে জড়সড় হয়ে কুঁকড়ে থাকুক। তাই তো ভয় দিয়ে ভয়কে জয় করার চেষ্টা করছিলাম, বুঝলেন ম্যাম?
বুঝলাম।
পাবেল আর আনিকার প্রতিটি দিন শেষে সন্ধ্যা নামে রাত হয়, রাত হলেই যেন কেউ পিছু নেয় ওদের, একটি চোখ বা এক জোড়া চোখ বা কয়েক জোড়া চোখ, আবার হয়তো কিছুই না, কেউই না, সবই ওদের ঘর সাজানোর মতো মন সাজানো গল্প। পাবেল আর আনিকা ছাড়াও একটা দুটা পদধ্বনি শুনতে পাওয়া যায় ওদের স্বপ্নের বাড়িটির থেকে, এঘর ওঘর হেঁটে বেড়ায় কেউ, কখনো পাবেলের লেখা টেবিলের পাশ দিয়ে কেউ হেঁটে যায়, আবার কখনো আনিকার রান্নার সময় বাসন রাখার র্যাকে ঝনঝন শব্দ তুলেই মিলিয়ে যায় কেউ। আসলে কি কেউ আছে নাকি শুধুই এক পলকা বাতাস, বুঝতে পারে না আনিকা, ভাবে এসবই হয়তো তার কল্পনার রাজ্যের কোনো অনেক পদধ্বনি, বুঝতে পারে না আদৌ কি কেউ আছে তাদের আশেপাশে, কেউ কি আছে পাবেল আর আনিকা ছাড়া ফাঁকা একটি বাড়িতে কোনো জীবন্ত অস্তিত্ব বা মৃত। এসব আকাশ কুসুম ভাবনা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে আনিকা, কল্পনার জগতে এতটাই হারিয়ে যায় যে ভুলেই যায় আজ তার জন্মদিন, চোখে নেমে আসে এক রাশ ঘুম। আনিকা ভুলে গেলেও ভুলে না একজন, আনিকার চোখ বন্ধ হতেই তার পাশ থেকে উঠে বসে, বড় বড় প্রশান্তি নিঃশ্বাস ফেলতে থাকা আনিকার পাশ থেকে উঠে বসে বিছানা থেকে ধীরে ধীরে নেমে পড়ে, ধীরে ধীরে তার টিপে টিপে দরজা খোলে, আবার আস্তে করে লাগিয়ে দেয় দরজা, বাসার চাবিটা নিয়ে নেয় পকেটে, তারপর বাসার মেইন দরজা খুলে বেরিয়ে পড়ে। এখনো তো অনেক প্ল্যান বাকি তার, অনেক প্ল্যানকে বাস্তবে রূপ দিতে হবে। হাজার হলেও আজ আনিকার জন্মদিন, পাবেলের প্রিয়তমা স্ত্রী আনিকার জন্মদিন।
আমার মোবাইলটা কই? কোথায় গেল আমার মোবাইলটা? আমার মোবাইল কই? আমার মোবাইল কই? পাবেল, পাবেল, পাবেল কোথায় তুমি? পাবেল কোথায় তুমি? পাবেল, পাবেল দেখো যথেষ্ট হয়েছে, এবার সামনে আসো বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। পাবেল শোনো, আমার কিন্তু একটু ভয় করছে না, সুতরাং তুমি আমাকে ভয় দিয়ে ভয় কাটানোর চেষ্টা করো না। পাবেল, তুমি কিন্তু সত্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ, সামনে এসো বলছি, এত অন্ধকার, লাইটের সুইচ গুলো কোথায়? আমি কিছুই দেখতে পাচ্ছি না। এই তো পেয়েছি। কি ব্যাপার, লাইট জ্বলছে না কেন? লাইটের সুইচ জ্বলছে না কেন? যাক বাবা, একটা লাইট তো জ্বলেছে মনে হচ্ছে, বাইরে গিয়ে দেখি তো কোন ঘরের লাইট জ্বলো। ও মা, তো দেখি ওই বাথরুমের সামনে প্যাসেজের লাইট,
ওখানে কেউ নেই, আমরা তোর বার্থডেটা তোকে সারপ্রাইজ দেবো বলে আমি প্ল্যানটা করেছি।
কেউ কিচ্ছু করবে না তোমাকে, আমি আছি না, আমি সবসময় তোমার সাথে আছি। ইজি হয় একটু, প্লিজ প্লিজ রিল্যাক্স।
ওখানে কেউ আছে? আমাদের মনে হয় বেশি দেরি করা ঠিক হবে না, এক্ষুনি একটা হাসপাতালে যেতে হবে।
মনির মনির প্লিজ, দোষ গাড়িতে বের কর না, এক্ষুনি করছি। তোমরা ওকে নিয়ে এসো, আমি গাড়ি স্টার্ট দিচ্ছি।
কি যে হয়ে গেল কিছু বুঝতে পারছি না। পাবেল, দীপা আর মনির কত কি প্ল্যান করেছিল পাবেল আর দীপা মিলে, এবার আর মনির ওদেরকে বেশি সময় দিতে পারিনি। অফিসের একটা ট্রেনিং নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু সব সামনে নিয়েছিল পাবেল আর দীপা। দুজনে মিলে গোপনে ফোনে কথা বলে আনিকাকে লুকিয়ে বাইরে দেখা করে কত কি প্ল্যান করেছিল আনিকার সারপ্রাইজ বার্থডের জন্য। কিন্তু আনিকাকে এভাবে রিয়্যাক্ট করবে সেটা কি আর ওরা জানতো? এত ফান লাভিং আনিকা, যে কিনা কত কত অ্যাডভেঞ্চার ট্যুর করে বেরিয়েছে সারা জীবন, আর সেই কিনা এই সামান্য একটা ঘটনায় এত বেশি ঘাবড়ে গেল। আনিকার রহস্যপ্রিয়তার জন্যই পাবেল আর দীপা এরকম একটা ভৌতিক বার্থডে পার্টির প্ল্যান করেছিল, কিন্তু আনিকা যে এটাকে এত সিরিয়াসলি নিয়ে নেবে এটা কেউ কল্পনাও করতে পারেনি। যেই আনিকা পাবেলকে ছাড়া একদিনও থাকেনি, সেই আনিকা জ্ঞান ফেরার পর পাবেলের সাথে রাগ করে কথাই বলছে না। পাবেল অনেক বোঝানোর চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি। অবশ্য ডাক্তার আনিকাকে বেশি চাপ দেওয়ার পারমিশন দেয়নি, বেচারা পাগল মন মরা হয়ে বসে আছে তাই।
কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারছি না।
তাও আবার ওর জন্মদিনে এরকম একটা অঘটন ঘটে যাবে আমি কল্পনাও করিনি।
কি ব্যাপার পাভেল, তুমি কোনো কথা বলছো না কেন?
যা হবার তা তো হয়ে গেছে, এখন আর মন খারাপ করে থেকে কি লাভ বলো?
তাও তো ভালো যে বেশি সিরিয়াস কিছু হয়নি।
ডক্টর কি বললেন?
ডক্টর বললেন কিছুদিন অবজারভেশনে রাখতে চায়, তবে ভয় পাবার মতো কিছু হয়নি। যা হয়েছে বেশিরভাগটাই মানসিক।
সব আমার দোষ। কেন যে ভয়টাকে আমি এত হালকা ভাবে দেখলাম, আমার জন্য আজরে অবস্থা।
এভাবে নিজেকে দোষ দিয়ে কোনো কি লাভ আছে বলো? বলছি তো যা হবার তা হয়ে গেছে।
আচ্ছা পাভেল, আনিকা তো আগে এরকম কথায় কথায় ভয় পেত না। আমরা তো কত রকম ভৌতিক অ্যাডভেঞ্চারাস ট্যুরে গেছি, পাহাড়ে জঙ্গলে অন্ধকারে ঘুরে বেরিয়েছি, কিন্তু কই কোনোদিন তো ওকে এভাবে ভয় পেতে দেখিনি।
আসলে এই বাড়িতে আসার পর থেকে ও জানি কেমন হয়ে গেছে। প্রথমে এত এক্সাইটেড ছিল, কিন্তু কি জানি কেন হচ্ছে এসব।
আমার মনে হয় কি ওকে ইমিডিয়েটলি কোনো মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। তুমি দু একদিনের মধ্যেই ওকে কোনো মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাও।
হ্যাঁ, আমারও তাই মনে হয়। হয়তো বাচ্চা কাচ্চার ব্যাপারটার জন্য হয়তো ওর ভেতরে ভেতরে আক্ষেপ থাকতো, বাইরে প্রকাশ করতো না। ভেতরের চাপা কষ্টটার জন্য হয়তো মানসিক ভাবে ভেঙে পড়েছে, আর সামান্য কারণেই এভাবে রিয়াক্ট করছে।
হতে পারে, সবই সম্ভব। আমি 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 সব করব, আনিকার ভালোর জন্য সব করব। আমি
একজন খুব ভালো সাইকিয়াট্রিস্টকে চিনি। আমি ওনার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি প্লিজ কালই ওনার সাথে যোগাযোগ করো।
কে, তুমি কি ডক্টর চৌধুরীর কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, উনি আসলেই অনেক ভালো সাইকিয়াট্রিস্ট। ওনার কাছে গেলে আনিকা অবশ্যই ভালো হয়ে যাবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি।
ভালো হলেই ভালো, আনিকাকে ভালো করতে আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে প্রস্তুত।
দীপার মনিরের কথা মতো পাভেল আনিকাকে নিয়ে যায় ডক্টর চৌধুরীর কাছে। ডক্টর চৌধুরী নানাভাবে আনিকাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে। অনেক সময় নিয়ে অনেক যত্নের সাথে আনিকার মনের অবস্থা বোঝার চেষ্টা করে। বেশ দুই তিন দিন ধরে বেশ কয়েকটা সেশন করে আনিকার সাথে। এতে করে পাভেল বেশ ভালো রকমের একটা চেঞ্জ দেখতে পায় আনিকার মাঝে। সুস্থ হয়ে ওঠার পরও আনিকার রাগ করে পাভেলের সাথে কথাই বলছিল না, কিন্তু ডক্টরের সাথে কথা বলার পর থেকে, মানে কয়েকটা সেশনের পর থেকেই একটু একটু করে যেন রাগ কমতে শুরু করেছে আনিকার। তবে এখনো পুরোপুরি রাগ যায়নি। তবে পাভেলও না ছোড়বার না, আনিকার মান ভাঙানোর জন্য যে কোনো কিছু করতেই সে রাজি। বিয়ের এত বছর পরও এত প্রেম আজকাল খুব একটা চোখেই পড়ে না। তাই তো আনিকার রাগ ভাঙানোর জন্য, আনিকাকে সুস্থ করে তোলার জন্য যে কোনো কিছু করতেই প্রস্তুত পাবেন।
আপনার স্ত্রীর সমস্যাটা কিন্তু খুবই গুরুতর আকার ধারণ করতে পারে মিস্টার পাভেল।
কি বলছেন ডক্টর, এত সামান্য দুটো ঘটনার জন্য?
সামান্য নয়, কারণ আপনার ওয়াইফের আরো কিছু শারীরিক সমস্যা আছে, সে সিরিয়াস অ্যাজমা পেশেন্ট। এছাড়া তার গাইনি জটিলতাগুলোর কারণে উনি ভেতরে ভেতরে হয়তো অনেকটাই ভেঙে পড়েছিলেন, কিন্তু নিজেও মেনে নিতেন না, কারো কাছে প্রকাশও করতেন না। এসব কারণে আপনাদের বাড়িতে ঘটে যাওয়া তুচ্ছ তুচ্ছ ঘটনা তার কাছে অনেক বেশি ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এখন এখন আমি কি করতে পারি ডক্টর?
আপনি আপাতত ওনাকে অনেক বেশি বেশি সময় দেন, উনি যা যা করতে পছন্দ করেন তাই করেন। আমি ওনার সাথে কিছু কনসালটেন্সি সেশন করব, এছাড়া কিছু ওষুধও দিয়ে দেব।
ওকে, বাট ওর সামনে সপ্তাহে একটা অফিসিয়াল ট্যুর আছে, সেই ট্যুরেও যেতে পারবে তো?
উনি কি সেই ট্যুরে যেতে চান?
হ্যাঁ, ও ভীষণ এক্সাইটেড ছিল ট্যুরটা নিয়ে। ট্যুরটা সাকসেসফুল হলে ও প্রমোশন হতে পারে।
তাহলে তো খুবই ভালো, যেতে দিন ওনাকে, আপনিও চলে যান না হয় ওনার সঙ্গে।
কিন্তু ডক্টর, আমি অলরেডি বাড়ি বদল আর অসুস্থতার জন্য অনেক দিনের ছুটি নিয়ে ফেলেছি, এছাড়া
ভিক্টোরিয়ার কথা শুনে আমিই ওকে বলেছিলাম আমি ওর সাথে যেতে চাই, কিন্তু ও চাচ্ছিল না আমি ওর সাথে যাই। ও খুব মন দিয়ে কনফারেন্সটা অ্যাটেন্ড করতে চাচ্ছিল, আমি গেলে নাকি ওর তাহলে ঘুরে বেড়াতে ইচ্ছে করবে। আই থিঙ্ক ইটস ট্রু, কিন্তু এই অবস্থায় ওকে আমি একা কীভাবে যে ছেড়ে দিই বলুন তো।
আপনি এত চিন্তা করছেন কেন? উনি যেমন চাচ্ছেন তেমনই হতে দিন, উনি একা গেলে কোনো সমস্যাই হবে না। বরং যেটা মনে হচ্ছে, আপনি ইচ্ছা করে ভয় দেখানোতে উনি আপনার উপর রেগেই আছেন। আপনি বরং দূর থেকে ওনার মান ভাঙান।
ডক্টর চৌধুরীর কথা মতো আনিকা একাই যায় একটা অফিসিয়াল কনফারেন্সে ব্যাঙ্গালোরে। এদিকে পাভেল একা হয়ে যায়। সারাটা দিন অফিসে কোনো রকম সময় কেটে গেলেও বাড়ি এসে একটুও ভালো লাগে না। সাত দিন সময় পাভেলের কিভাবে কাটবে কিছুই বুঝতে পারে না সে। মনে মনে খুব রাগ হয় আনিকার উপর। আনিকা নিশ্চয়ই খুব মজায় আছে, সারাদিন কনফারেন্সের কাজে ব্যস্ত থাকে আর বিকেল থেকে কলেজদের সাথে ঘুরতে বের হয়, এখানে সেখানে যায়, ব্যাঙ্গালোরের বিশেষ বিশেষ জায়গাগুলোতে ঘুরে বেড়ায়, নানা রকম রেস্টুরেন্টে খেয়ে বেড়ায়। আর বেচারা পাবেন সেই একই আনিকার রান্না করে রেখে যাওয়া ভাত ডাল তরকারি খেয়ে যাচ্ছে। পাবেলের মনের একটা দিকে ভেতরে ভেতরে রাগ হলেও আরেকটা দিক কিন্তু খুব খুশি, ফাইনালি আনিকা একটু স্বাভাবিক হয়েছে, নিজের জগতে আবার ফিরতে শুরু করেছে। এই ট্যুরটা আনিকার জন্য খুব দরকার ছিল, হয়তো পাবেলের জন্য। গত কয়েকদিনের ঘটে যাওয়া সব অস্বাভাবিক ঘটনাগুলো ভুলতে এই ট্যুরটা হয়তো দুজনকে সাহায্য করবে। তাই কি নাকি ঘটে যাবে আবার নতুন করে কোনো অস্বাভাবিক ঘটনা, ভয় আর কোনো স্মৃতি ভুলতে জন্ম নেবে নতুন কোনো ভয়াবহ ঘটনা? হ্যালো, কি করো?
এই তো রান্না করি।
তুমি রান্না করো? আমি না তোমার জন্য রান্না করে রেখে এসেছিলাম, ওগুলো সব শেষ।
আরে না, তুমি কাল আসবে না? তোমাকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো, তারই ফুল প্রিপারেশন চলছিল আর কি।
বাপরে, তুমি আর রান্না? তুমি ঘরের কাজে আমাকে অনেক সাহায্য করো এটা ঠিক, কিন্তু রান্নাঘরে যেই তোমাকে কোনোদিন ঢোকানো যায়নি সেই তুমি আমার জন্য রান্না করছো। বাপরে, কি সৌভাগ্য আমার।
আসলে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম, কিন্তু মুখ ফসকে বলেই দিলাম।
আবার সারপ্রাইজ? তুমি তো সাহস কম না। না বাবা, তোমার সারপ্রাইজের আমার কোনো দরকার নেই।
তাই তো আগে বলে ফেললাম। তবে এবার তুমি বলো, তুমি খুশি হয়েছো তো?
কি বিষয়ে?
আরে বা, এই যে তোমার জন্য রান্না করছি,
আগে খেয়ে দেখি খাওয়া যায় কি না, তারপর না হয় বলবো।
মানে কি, তোমার কি মনে হয় যে আমি এতই খারাপ?
হ্যালো, হ্যালো, লাইনটা কেটে গেল কেন? হ্যালো, হ্যালো পাভেল, পাভেল, পাভেল তুমি ঠিক আছো তো? হ্যালো, 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 শুনছি আমরা আনিকা এবং পাভেলের গল্প। আজকে একটা অদ্ভুত বাড়ি তারা কিনেছে। তার আগে আমরা দেখেছিলাম যে একটা বাড়ি কিনে তারা চলে গেছে, যেহেতু তারা অনেক হৈহুল্লোর ভালোবাসে। তাদের নিজেদের জায়গায় সেই হৈহুল্লোর আনন্দ ফুর্তি করতে গেলে যাতে কেউ বাধা না দেয় বা বাড়িওয়ালা এসে না বলে যে পরের দিন আপনাদের বাড়ি থেকে চলে যেতে হবে, সেই কারণেই তাদের বাড়ি কিনে একটা অদ্ভুত বাড়ি তারা কিনে ফেলে। যেই বাড়িতে একটা অঘটন ঘটেছিল তার আসবার কিছুদিন আগে, সেই বাড়িওয়ালার স্ত্রী মারা গিয়েছিলেন এক অপঘাতে, কি কারণে সেটা আমি এখন পর্যন্ত জানিনি। এবং অনেকে বলে বেড়ায় যে সেই বাড়িতে নাকি রাতের বেলা গভীর রাতে কুকুর বেড়ালের আওয়াজ শোনা যায়, যদিও বাড়িটা খালি ছিল তখন। তারপরে এবং আনিকা এবং পাভেল সেই বাড়িতে আসবার পরও তারা সেরকম আওয়াজ শুনেছে। এবং আনিকার জন্মদিন ছিল, সেই জন্মদিনের এক রাতে সারপ্রাইজ দেবে বলে পাভেল এবং তার বন্ধুরা সবাই মিলে একটা ভৌতিক একটা ব্যাপার আয়োজন করে, লাইট টাইট বন্ধ করে তাকে ভয় দেখিয়ে নানা রকম ভাবে। কিন্তু সেটা ভীষণভাবে এফেক্ট করলো আনিকাকে এবং সে অসুস্থ হয়ে পড়লো। তার অ্যাজমা ছিল, অ্যাজমা অ্যাটাক করলো, সে নিঃশ্বাস নিতে পারছিল না। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, একজন সাইকিয়াট্রিস্টের কাছে। এবং সাইকিয়াট্রিস্ট বললেন যে তার মাইন্ড ডাইভার্ট করতে হবে। তার সঙ্গে কয়েকটা সেশন দিল ডাক্তার এবং আস্তে আস্তে আনিকা একটু একটু করে সুস্থ হয়ে উঠলো।
এবং পরে জানা গেল যে তার সামনে অফিস থেকে একটা ট্যুর আছে, যে ট্যুরে সে আগে যেতে চেয়েছিল এবং ডাক্তারের পরামর্শে তাকে সেই ট্যুরে পাঠানো হলো ব্যাঙ্গালোরে। এবং আমরা শেষে দেখলাম যে ব্যাঙ্গালোর থেকে যখন অনিকা ব্যাঙ্গালোরে চলে গেছে, অনিকা বেশ ভালোই আছে ব্যাঙ্গালোরে, সে ঘুরে বেড়াচ্ছে, কনফারেন্স করছে। এদিকে পাবেল খুব লোনলি ফিল করছে এবং অনিকাকে মিস করছে। অনিকা রেখে যাওয়া রান্না প্রায় শেষ এবং যখন অনিকা ফিরে আসবার আগের দিন পাবেলকে ফোন করলো, তখন দেখলো পাবেল রান্না করছে এবং এক ফাঁকে বলেই ফেললো যে সে তার জন্য রান্না করছে, তাকে সারপ্রাইজ দেবে বলে। তাদের মধ্যে যখন কথা হচ্ছিল, নানা রকমের খুনসুটি হচ্ছিল, ঠিক সেই সময় পাবেলের লাইনটাও অপর দিক থেকে কেটে গেল। অনিকা হ্যালো হ্যালো বলছে, পাবেল কি বলতে চাইছিল, কেন লাইনটা কেটে গেল, আবার কি ফোন করবে, আমরা কিন্তু কিছুই জানি না, জানবো ছোট্ট একটা বিরতি নিয়ে, তারপর সঙ্গেই থাকবেন। কেন এভাবে লাইনটা কেটে গেল বুঝতে পারে না অনিকা। তারপর থেকে বারবার পাবেলকে ফোন দেওয়ার চেষ্টা করতে থাকে অনিকা, রিং হয় কিন্তু ওদিক থেকে কেউ ফোনটা রিসিভ করে না। ভয় কেঁপে কেঁপে ওঠে অনিকার মন। পাবেলের কাছ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে এই হোটেলের রুমে বসে দম বন্ধ হয়ে আসতে থাকে অনিকার, কিন্তু কিছু করার মতো কোনো উপায় খুঁজে পায় না সে। আবারও ফোন দেয় অনিকা পাবেলের নাম্বারে। এবারও রিসিভ করলো না পাবেল। এবার কি করবে সে, কেন পাবেল ফোন ধরছে না? অস্থির অনিকার হাত পা কাঁপতে থাকে ভয়ে। হাল ছেড়ে দিয়ে ঘরের এক কোণে গিয়ে গুটি সুটি মেরে বসে থাকে আর বারবার তাকাতে থাকে তার মোবাইলের স্ক্রিনের দিকে। হঠাৎ এক সময় চারপাশে নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে বেজে ওঠে অনিকার ফোন।
আপনি ওর ফোন নিয়ে কি করছেন? কে আপনি?
আমি আমি চিনতে পারছো আমাকে?
না, আমি চিনতে পারছি না। আমি পাবেলের সাথে কথা বলতে চাই, ফোনটা পাবেলকে দিন।
কি এখনো চিনতে পারছো না আমাকে?
কি চাও, কি চাও তুমি আমার কাছে, ঠিক করে বলো।
আমি কি চাই? যদি পাবেলকে বাঁচাতে চাও এক্ষুনি এসো, চলে এসো এখানে।
আমি আসছি, আমি আসছি, এক্ষুনি আসছি, আমি আসছি।
Ha 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 ha
রাজধানীতে রহস্যজনকভাবে দম্পতিদের মৃত্যু হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী প্রতিটি ঘটনার পেছনে কোনো ডেভেলপার কোম্পানির হাত আছে বলে ধারণা করছে। জানা গেছে, প্রত্যেক দম্পতি একটি ডেভেলপার কোম্পানির কাছ থেকে বাড়ি কেনার টাকা পরিশোধের পর রেজিস্ট্রেশনের আগেই তাদের মৃত্যু হয়। রেজিস্ট্রেশন না হওয়ায় নানা আইনি মারপ্যাচের মাধ্যমে সেই সব বাড়ি আবারও সেই ডেভেলপার কোম্পানির কাছে চলে যায়। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, এই কোম্পানি এই সব মৃত্যুর পেছনে কোনো না কোনো ভৌতিক কারণ বা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করত। নিহতদের মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হতো কোনো হিংস্র কুকুর বা বিড়ালের আকস্মিক আক্রমণই তাদের মৃত্যুর কারণ। কিন্তু শেষমেশ তাদের এই চেষ্টা ব্যর্থ হয়। তাদের এই অন্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে চলে আসে। আজ সকালে এই ডেভেলপার কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। হয়তো পৃথিবীতে এখনো অলৌকিক শক্তির অস্তিত্ব আছে, কিন্তু সামনের দিকে এগোতে থাকা এই পৃথিবী আর এর মানুষজন যান্ত্রিকতার ভিড়ে অনেকটাই ভুলে যেতে বসেছে এইসব অলৌকিক অস্তিত্বের কথা। আর তাই তো রহস্যের প্রিয় মানুষজনদের কিছু স্বার্থপ্রিয় লোভীর দল তাদের রোমাঞ্চপ্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে ব্যবহার করতে চায় নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। আর তাতে বলি হতে হয় পাভেল আনিকার মতো কিছু সাধারণ মানুষদের। শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী। আজকের কাহিনীর নাম ছিল সারপ্রাইজ। সারপ্রাইজ আসলে খুব সারপ্রাইজিং শেষটা, স্পেশালি এন্ডিংটা একেবারেই খুব প্রস্তুত ছিলাম না আমরা যে এরকম কিছু হতে পারে, ধারণাই করে নিয়েছিলাম। বিশেষ করে আমি যখন প্রথম পড়ি স্ক্রিপ্ট, আমি ধরেই নিয়েছিলাম যে ভৌতিক কোনো কর্মকাণ্ড আসলে তা না, কিছু দুষ্ট লোভী মানুষ এরকম ঘটনা ঘটিয়েছে। যেটা আমরা শেষ পর্যন্ত শুনলাম যে রোমাঞ্চপ্রিয়তা যাদের জীবনের অংশ বা যারা খুব রোমাঞ্চপ্রিয়, সেই সুযোগ তাদের রোমাঞ্চপ্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে কিছু স্বার্থপর মানুষ, কিছু লোভী মানুষ তাদেরকে হত্যা করত তাদের কিছু লোভ বা অর্থ আত্মসাতের কারণে, তাদের লোভের কারণে তারা খুন করত। অনেক বন্ধু লিখে পাঠিয়েছেন ইতিমধ্যে। সবচেয়ে শেষে কার SMS আছে সেটা জানার আগে বা সেটা পড়বার আগে আমি জানিয়ে দিচ্ছি আজকে মূল কাহিনী কার লেখা, কারা কারা অভিনয় করেছে, কোন চরিত্রে, সবাই যার মাঝে উদ্গ্রী হয়ে আছেন। আজকে কাহিনীর নাম সারপ্রাইজ। লিখেছেন শেগফ তাবেদ শাড়ি, তিনি এটাতে নাট্যরূপ দিয়েছেন এবং নাট্যাংশ পরিচালনা করেছেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, যারা চরিত্রগুলোর নাম বলছি, পাভেলের চরিত্রে অভিনয় করেছে প্রত্যয়, আনিকার চরিত্রে শাড়ি, মনিরের চরিত্রে মঞ্জুর, দীপার চরিত্রে মৌ, ভৌতিক কণ্ঠ সেতু, হাউজিং ম্যানেজারের চরিত্রে অভিনয় করেছেন শাকিল, রিপোর্টার নাদিরা এবং ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন শান্ত। এবং এই সব এই কুয়াশার আজকে রাজন, একটু ভুল বলেছিলাম, খালিদ না, আজকে সাউন্ডে ছিলেন রনি। পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ। এবং এখন চলে যাব SMS পড়তে। SMS সবচেয়ে শেষে, সবচেয়ে এই মুহূর্তে যাতে এসছে তারটা দিয়ে পড়ছি। পুতুল, অনেক ধন্যবাদ তোমাকে। আর রাজু কিশোরগঞ্জ থেকে লিখেছে, আপু খুব খুব ভালো লাগছে, আমি আপনি আসতে চান তারারাম পামে, ওকে আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো, ঠিক আছে। আর লিখেছে, হাই শারমিন আপু, আমি তোমার নিউ ফ্রেন্ড, আমি সোহাগ ফ্রম বাঞ্চারামপুর। ওকে, রাজকন্যা রাজপ্রাসাদ থেকে লিখে পাঠিয়েছে, আপনি যান স্টোরিটা অসম, থ্যাংকস কুয়াশা টিম। সন্দীপ থেকে হারামিয়া, সন্দীপ হারামিয়া থেকে লিখেছেন, সালাউদ্দিন আমার কুশল জানতে চেয়েছেন, আমি ভালো আছি। আরো লিখেছেন, আজ ভাত না খেয়ে কুয়াশা শুনলাম, কারণ কুয়াশা আমার অনেক প্রিয়, আজ কুয়াশা শুনে ভয় পেয়েছি। ওকে, তুষার লিখেছে, হাই আপু, তোমার লেখা স্টোরি শুনবো। আমার লেখা স্টোরি অপেক্ষা করতে হবে, আমার অনেক কাজ হাতে সময় হয় না। আর আমি নিজে, আমি মূল কাহিনীটা অনেক সময় বলে দিই, তখন সেটা অন্যরা লিখে দেয়। তো সেরকম আবার যখন কোনো কাহিনী বলবে নিশ্চয়ই আমি বলবো যেটা আমার, আমি চিন্তা করেছিলাম বা এই মূল ভাবনাটা আমার। ওকে, ডিজে নজরুল লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, শামিন আপু, আমি আর আমার বন্ধু আমির একসাথে কুয়াশা শুনছি।
রাকিব হোসেন উত্তরা থেকে লিখেছে, শামিন আপু আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে শুনছি, খুব ভালো লাগছে, আই লাভ এবিসি অ্যান্ড থ্যাংকস কোয়াশা টিম, ও হোয়াট আ স্টোরি, রিয়েলি অসম, এম কে এইচ অসম, লিখেছেন এম কে এইচ রানা ফ্রম পতেঙ্গা। উজ্জ্বল দাস পোদ্দার ধানমন্ডি থেকে, আমার প্রিয় শামিন আপু তোমার অসাধারণ উপস্থাপনা কুয়াশার অন্যতম আকর্ষণ, আই লাভ ইউ সো মাচ শামিন আপু, থ্যাংক ইউ সো মাচ। আর এটাকে শামিন আপু, আমি 30 pages এর মতো একটা রহস্যজনক স্টোরি লিখেছি, কিন্তু স্টোরি অ্যান্ড স্ক্রিপ্টের মধ্যে ডিফারেন্স কি সেটা জানি না, আজকে খুব ভয় পেলাম। স্টোরি এবং স্ক্রিপ্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমি কিভাবে পড়েছি, গল্পটা কিভাবে সাজানো হয়েছে, অর্থাৎ একটা কাহিনী থাকতে পারে, একটা ভৌতিক কাহিনী, যেরকম আজকে গল্পটা বললাম, একজন দম্পতি তারা এটা বাড়ি কিনেছিল, সেটা তো গল্পের মতো লিখে যাবো, কিন্তু তার মাঝখানে যে বর্ণনা এবং দুজনের যে কথোপকথন আলাদা করে নাট্যরূপ যখন দেওয়া হয় সেটাকে বলে স্ক্রিপ্ট। তো তুমি 30 pages মতন লিখে ফেলেছো, সেটা লিখেছো কিনা আমি জানি না, তবে আমি বলবো তুমি যতটুকু লিখেছো বা এর থেকে যদি বেশিও লিখতে চাও, তুমি যদি বুঝতে না পারো আমাদের কাছে পাঠিয়ে দাও, নাট্যরূপ আমরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর ভৌতিক রাখি লিখেছে, ওরে বাবা রে ভয়ে মনে হয় আজকে টয়লেট দিয়ে যেতে পারবো না। অর্ণি লিখেছে, তুমি যদি শামিন হও আমি হব শর্মী, আচ্ছা এটা তুমি আরেকদিন লিখে পাঠিয়েছে, কুয়াশা শুনে ভয় লাগছে অনেক গরমি, ভালো কথা। শাহিদ তো ফ্রম সন্দীপ থেকে লিখেছে, কুয়াশার স্টোরিটা অসম, থ্যাংকস কুয়াশা টিম। আরিফ হোসেন লিখেছে পাগলা থেকে, হাই শামিন, কুয়াশার বিগ বস তুমি, প্রতি সোমবার এত সুন্দর ভৌতিক কাহিনীর জন্য কুয়াশা টিমকে অনেক অনেক থ্যাংকস। শামিন আপু আনুষা বলছি, আই লাভ ইউ অ্যান্ড কুয়াশা, আই লাভ ইউর ভয়েস, আমি প্রথমবার SMS পাঠিয়েছি। নয়ন লিখেছে কাপ্তাই থেকে, এক একটা ধরনের গল্প শুনতে ভালো লাগছে, কুয়াশা টিমকে ধন্যবাদ জানিয়েছি, একটু গুছিয়ে লিখলে ভাবি পুরোটা পড়ে দিতে পারতাম, অনেক ভয় লাগছে। জেনিফারের বরণী থেকে আর লিখেছে, সাকিব কফিলবাজার থেকে, আপু আমার না কুয়াশা অনেক ভালো লাগে, কুয়াশা ইজ মাই ফেভারিট, আই লাইক কুয়াশা, থ্যাংক ইউ। সৌরভ লিখেছে সুরেশ্বর কলেজ শরীয়তপুর থেকে, হাই আপু হাউ আর ইউ, গল্পটি চরম লাগছে, কিছুদিন পর আমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে, দোয়া করো যেন ভালো হয়, নিশ্চয়ই দোয়া করব। শরীফ লিখেছে, আজকের কুয়াশা খুব ভয়ের হচ্ছে, সুফিয়ান সাগর অভি একসাথে 2000 টাকা বাজি ধরে আমাদের গ্রামের বট গাছে বসে শুনছে ওরা, ওকে দেখে সবাইকে হাই বলছে, হাই সুফিয়ান সাগর অভি, 2000 টাকা বাজি লাগিয়ে লেগেছে বট গাছে, কেন বট গাছে নিয়ে কোনো কিছু কাহিনী আছে নাকি, থাকলে আমাদের লিখে পাঠাতে পারো। জিনিয়া লিখেছে, আপু তুমি কি প্লট নম্বর 249 স্টোরিতে পড়েছ, এই স্টোরিটার নাট্যরূপ দিলে অসম হবে, আর সেতুর খবর কি, সেতুর খবর ভালো, তোমাদের গল্প পড়ে শুনলো, একটা ভৌতিক কণ্ঠ ছিল মাঝখানে, সেটাও সেতুর। আর 249 এটা কাল লেখা, যদি লিখে পাঠাও বা জানাও তাহলে নিশ্চয়ই চেষ্টা করব। আরিয়ার লিখেছে, শামিন আপু আর তুমি যেটা লিখেছো তার জন্য তোমাকে কমপ্লিমেন্ট দিয়েছো, অনেক ধন্যবাদ, আমি তোমার নিউ ফ্রেন্ড, আজকের কাহিনীটা খুবই হরবল। আচ্ছা ইফতি লিখেছে চিটাগং জেইসি মোড় থেকে, ঝাক্কা হয়েছে, দোয়া করবে আপু, আমি নিউ সাংবাদিক লাইনে ঢুকলাম। আচ্ছা তুমি বাকিটা আসেনি, বাকিটা লিখে পাঠালে তোমাকে অভিনন্দন জানাতাম। আকাশী লিখেছে ঢাকা থেকে, আপি শাড়ি আপি অনেক অনেক, বাকিটা লিখে অনেক অনেক, শিজ ওভার্সে চাই, অফকোর্স সে স্ক্রিপ্ট লিখছে, নাট্যরূপ দিচ্ছে, নাট্যাংশ পরিচালনা করছে, অভিনয় করছে, ডেফিনেটলি ভার্সেটাইল তো বটেই। হ্যালো শামিন আপু, ফেনী থেকে HM করিম, খুব ভয়ে পেয়েছি আপু আজকের কুয়াশাতে, কে অভিনয় করেছে যে বলে দিয়েছি একটু আগে। শাকিল লিখেছে নোয়াখালী থেকে, আপু অনেক ভয় লাগছে, ভয়ে আমি পুকুরে নেমে গেছি, খুব ভালো করেছো। জাহাঙ্গীর আলম লিখেছে কাপাসিয়া থেকে, আমি ভালো আছি জাহাঙ্গীর। চিটাগং থেকে মোহাম্মদ জাভেদ লিখেছেন, আপু আপনি ভালো আছেন, হ্যাঁ আমি ভালো আছি, আজ ঠান্ডার মধ্যে গল্প শুনতে ভালো লাগছে, ভীষণ ভয় লাগছে গল্পটা,
গল্পটা বলার বন্ধুদেরকে বলার জন্য রেকর্ড করছি। ওকে, আরেকটা কাজ করতে পারো, এবিসি রেডিও বিডিজট এখানে লগ ইন করে আমাদের আর্কাইভিস কুয়াশার এইটা না সমস্ত এপিসোডগুলো দেওয়া আছে, সেগুলো তুমি বন্ধুদেরকে শুনতে বলতে পারো। তাহি লিখেছে, ও থ্যাংক ইউ তাহি, ভেরি সুইট। আচ্ছা যাই হোক, আপু আমি হামিদ আর রিপন দুজনে টাইগার কোথায় ফ্যাক্টরিতে বসে। ওকে, কুয়াশা শুনছি, খুব ভালো লাগছে, এখানে অনেক লোক, তারপরেও ভয় করছে। আকিব লিখেছে, চিটাগং বাসা থেকে বাসার নিচে কুকুর ডাকছে, সাথে এই গল্প, দারুণ লাগছে, দারুণ রোমাঞ্চকর, ভালো। কুয়াশ আর টিকে লিখেছে, আপু মনে হয় ম্যানেজারটাই দোষী। শাহিদ লিখে, হ্যাঁ ম্যানেজার দোষী, অফকোর্স, কারণ তারাই দুষ্ট চক্রের সঙ্গে জড়িত ছিল, আমিও খুব সুন্দর হু বলে দিলাম। শাহিদ লিখেছে, লালবাগ থেকে আপু ভয়ে শেষে ভয় শেষ, বুকে একটু পানি নেই আর ঘুম সে তো গেল আজ কুয়াশার, হেরে গেল সে তো কুয়াশার কাছে। নিজাম চিটাগং থেকে লিখেছে, পাভেল হলো সেই আত্মা, না 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 একেবারেই নয়। শ্যামিন আপু যাত্রা বাড়ি থেকে, অ্যানি আই লাভ কুয়াশা টিম, থ্যাংক ইউ অ্যানি। তুষার মিরপুর থেকে বলেছো, দিস স্টোরি ইজ অলসম। রাব্বি লিখেছে, শ্যামিন আপু আই লাইক কুয়াশা ভেরি মাচ, আই রিড ইন ক্লাস সিক্স and I used to listen Kuasha every Monday, thank you. Robin likheche, apu ki likhechu Robin, ami kichui korte parlam na. Ronak likheche, chichi dogoge thake, likheche I love you apu, apu tumi kemon acho, ajke story ta onek onek bhalo legeche, ami tomader new friend. Okay, welcome to ABC radio ebong thank you so much. অনুষা লিখেছ, আই লাভ ইউ অ্যান্ড কুয়াশা, থ্যাংক ইউ অনুষা, এর প্রথমবার এসএমএস পাঠিয়েছো তুমি। সোমা লিখেছে, মিরপুর থেকে, কি অসম্ভব ভয় লাগছে, বলতে পারবো না আপি, থ্যাংকস। হাবিব তুহিন লিখেছে, হয় বা পুরো বা কোথায় আমি জানি না, যাই হোক নাটোর থেকে এই প্রথম সে কুয়াশা এসএমএস পাঠিয়েছে। মিলন লিখেছে, রামপুরা থেকে, ভয়ে আমার জীবন শেষ। আসিফ লিখেছে, তেজগাঁও থেকে, পাভেল আলিকাকে মেরে ফেলতে চায় তাই পাভেল আলিকাকে ভয় দেখাচ্ছে। আসলে আসে আমিও কিন্তু তেমনটাই ভেবেছিলাম, আমারও মনে হচ্ছিল যে পাভেল হয়তো তার স্ত্রীকে মেরে ফেলতে চায়, কোনো কারণ আছে হয়তো বা, কিন্তু পরে দেখলাম না একেবারেই সেরকম না, আসলে শেষ একেবারে অন্যরকম, এত নাটকীয় ভাবে শেষ হয়েছে, আমরা কেউ প্রস্তুত ছিলাম না শেষ সেরকম হবে, এক একজন এক এক রকম ভেবেছি আমরা। আমার নাম সম্রাট শিকদার, বাঞ্চারামপুর থেকে, আমি আপনার নিউ ফ্রেন্ড, কুয়াশা কেমন জানি ভয় লাগছে। আনন্দ লিখেছে, আই লাভ দিস শো। সুজন লিখেছে, আপু তুমি, আমি তোমার নতুন বন্ধু, আমার নাম, আচ্ছা এটা আরেকবার এসে গেছে, আজকের কুয়াশা সুপার আপু, লিখেছে সুজন। শাহরিয়ার সুমন ঢাকা কলেজ থেকে লিখেছে, ও রিয়েলি রিয়েলি অসাম, ওকে থ্যাংক ইউ। আফিয়া ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, আপু পাভেল চরিত্রতে কে অভিনয় করেছে, প্রত্যয় অভিনয় করেছে পাভেলের চরিত্রে, আমাদের আজে প্রত্যয়। ঈশান ঠিকগাঁও থেকে লিখেছে, আপু আমি ফাইভে পড়ি, আমি মুনির, রাত করে নদীতে একা একা মাছ ধরছি, খুব ভয় করছে, কিন্তু বুকের ভিতর চিনচিন করে একটা ভয় হতো আগে, এখন তা নেই, তবুও কুয়াশা খুব ভালো লাগছে। ওকে, ভয় না ভয় লাগাই ভালো। মোহাম্মদ রাসেল বরিশাল থেকে লিখেছে, হাওয়া ইউ শর্মিন আপু, আমি তোমাদের নতুন বন্ধু, আমি রেগুলার তোমাদের কুয়াশা শুনছি, আজকে কুয়াশার স্টোরিটা খুব ভালো লেগেছে। ওকে, গাজীপুর থেকে সেলিম লিখেছে, নতুন বন্ধু স্বাগত। নিশা লিখেছে, হাতিরপুল থেকে, অতৃপ্ত আত্মা মেবি ওই ম্যানেজারটা। শামিন আপু, অনুষা বলছে, আই লাভ ইউ অ্যান্ড কুয়াশা, আই লাভ ইউর ভয়েস, প্রথমবার এস এম এস পাঠিয়েছি। মুফরা চিটাগং থেকে, আমি চিটাগং আইডিয়াল স্কুল হাই স্কুলে পড়ি, 22 তারিখে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, অবশ্যই দোয়া করব। ফ্যান্টাস্টিক রোমান্টিক স্টোরি, থ্যাংক ইউ শর্মিন আপু এন্ড কুয়াশা টিম। মোহাম্মদ আমানুল্লাহ চিটাগং থেকে লিখেছে, রোমান্টিক কিছুটা রোম্যান্স ছিল, স্বামী স্ত্রীর বিষয় ছিল তাই, কিন্তু রোমান্টিক স্টোরি না, এটা ছিল তো ভয়ের একটা স্টোরি। ওকে, আরমান লিখেছে, কক্সবাজার থেকে, কুয়াশা শুনছি। ওকে শামিন আপু, অনুষা বলছি, আচ্ছা অনুষা তো পড়েছিলাম একবার। দেলওয়ার হোসেন নয়াব পল্টন থেকে লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছো শামিন আপু, অনেক দিন পর তোমাকে শুনছি, প্লিজ এসএমএসটা পড়ো। কেএল টু লিখেছে, গাজীপুর থেকে আমরা সব ফ্রেন্ড মিলে কুয়াশা শুনছি, জোশ লাগছে, অনেক দিন পরে কেএল টু নামটা শুনে নন্টে ফন্টের কথা মনে পড়ে গেল। যাই হোক, আমি মেহবি হাসান সন্দীপ থেকে বলছি, শারমিন আপু আমি একা, আমার ভয় লাগছে আপু, প্রথম থেকে মনে হতো যদি না পড়া হয় তাই হলো, আলী হায়দার বাবু, লাইলি সুলতানা, বুঝলাম না কিছু। স্টাইলিশ ফাহিম লিখেছে পটিয়া থেকে, অনেক দিন পরে আপনাকে শুনছি, আপনাকে মিস করেছি এবং আপনার এবিসি রেডিওকে, আই লাভ ইউ এবিসি রেডিও, আমার খুব শুনতে ভালো লাগে এবিসি রেডিও। ওকে, হ্যালো শারমিন আপু, আমি বাসুদেব গাজীপুর থেকে, তোমার জন্মদিনে কি দেব উপহার, ইংলিশে নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার, এটাই তো সবচেয়ে বড় পুরস্কার, ভালোবাসা, প্যার, লাভ, আর কি চাই বলো। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম সম্রাট শিকদার, কতবার পাঠিয়েছেন এক কথা, আমার নাম অর্ণব ইসলাম ইমরান, শামিন আপু আচ্ছা অনেক ধন্যবাদ কমপ্লিমেন্টের জন্য। হাই আপু, হাউ আর ইউ, আমার নাম রিয়া, আমার ফ্রেন্ড লামিয়া তোমাকে শুনছে, কুয়াশার একজন নিয়মিত শ্রোতা আমি, আজ প্রথম লিখলাম, আই লাভ কুয়াশা, মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিটাগং থেকে। ওকে, ইয়াকুব নাটোর থেকে, হাই শারমিন আপু, এটা আমার প্রথম এসএমএস, বাট আমি নিয়মিত কুয়াশা শুনি, আই লাভ ইউ, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। আর হাই শারমিন আপু, হাউ আর ইউ, আমি সবসময় কুয়াশা শুনি, আজকে প্রথম এসএমএস করলাম, মোহাম্মদ শোহেবুল ইসলাম চিটাগং থেকে। দেখি আরো কে কে পাঠিয়েছে। আপু আমি পলক উত্তরা থেকে, আমি কুয়াশার নিয়মিত শ্রোতা, আজ প্রথম এসএমএস করলাম, আজকের কুয়াশা অনেক ভয় লেগেছে, আমরা মাদ্রাসায় ফ্রেন্ডরা সবাই মিলে শুনছি, আমি মেহেদি আরো অনেকে, মাই নেম ইজ মিম, গাজীপুর থেকে, শামিন আপু কেমন আছে, আমি ভালো আছি মিম। আচ্ছা ইউনুস লিখেছে, আই লাভ ইউ শামিন আপু, আমি আমি বাকিটা পড়তে পারলাম না কি লিখেছেন। রাজীব লিখেছে গাজীপুর থেকে, আই শামিন আপু, আই লিসেন টু ইউর প্রোগ্রাম এভরি উইক অ্যান্ড আই লাভ কোশ, থ্যাংক ইউ সো মাচ। আরো লিখেছে নাদিম খান ঢাকা থেকে, শামিন আপু কি করব, ভাগ্নে ভাগ্নি বাসায় এসে আমাকে পেলেই ধরবে, মামা গল্প বলো, যদিও শুরুটা আমি করেছিলাম। ভালো তো, এটা তো খুব মজার একটা বিষয়, ছোটবেলা মামা চাচা খালা ফুপু দাদি নানি দাদা নানা সবার কাছ থেকে গল্প শুনে, এটা আনন্দই অন্যরকম, আর গল্প বলতেও মনে হয় এদের ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমরা যখন ছোটদের গল্প শোনাই, বন্য ছোটরা কেউ এসে ধরে যে গল্প বলো, সেটা একটা অন্যরকম ব্যাপার, যেরকম আমি কুয়াশা সবাইকে গল্প বলে শোনা, আমার গল্প পড়ে শোনাতে, গল্প বলতে খুব ভালো লাগে। ফেনি থেকে এইচ এম করিম লিখেছেন, আই লাভ লাভ ইউ অ্যান্ড কুয়াশা টিম, ও কি আমাকে মিস করবার কিছু নেই, আমি সপ্তাহে চার দিন থাকি, আগামীকাল আবারও আসছি রাত 9টায় তারারাম পামে। আপু আপনি কি ভালো না মনটা কি লিখেছেন, আচ্ছা খুব কঠিন কঠিন কথা লিখেছেন, এটা লিখেছে রাঙামাটি থেকে, লিখেছে শারমিন আমি আজকে ফার্স্ট শুনছি এবং ফার্স্ট কুয়াশা এসএমএস করলাম, জুনান ও আমি বিশ্ব চাকমা। ওকে, অন্তু দেব বুড়িঘাট থেকে লিখেছেন, আজ কার্তিক পূজা, কেমন আছেন আপু, আচ্ছা আপনাকে কার্তিক পূজার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। কৃষ্ণা লিখেছে, আপু জয় সিফাত দুর্লভ রাহাত পল্লব ইমন মন্ত্রী, আমরা সবাই একসাথে শুনছি, খুব ভালো, খুব খুশি হলাম শুনে। নাহি লিখেছে, আপু দই ফুচকে গান এখন, এটা প্রেম রোগে শুনতে হবে। ইলিয়াস লিখেছে, আমি একা কুয়াশা শুনছি, খুব ভয় করছে। সাবরিনা লিখেছে, রিয়াদ লিখেছে, সুরেশ্বর কলেজ থেকে, হাই আপু হাউ ইউ, প্রথম গল্পটি চরম লেগেছে, মেইন গল্পটা আরো ভালো হবে মনে হচ্ছে, এটা বেশ আগে এসেছিল, আমার যাবার সময় হয়ে গেছে, আগামীকালকে আবারও আসছি রাত 9টা থেকে 11টা পর্যন্ত তারারাম পামে, আমি এবং রেহান প্লিজ সঙ্গে থাকবেন, আর এতক্ষণ যারা সঙ্গে ছিলেন আমাকে লিখে পাঠিয়েছেন অনেক ধন্যবাদ, আবারও কথা হচ্ছে আগামীকাল, সে প্রত্যেকের সঙ্গেই থাকুন, টাটা, বাই বাই, গুড নাইট। Thank you.
track was downloaded from FusionBD.com.